মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কলমে শশী মুখুজ্জে সিরিজের গল্প আদিম অরণ্যের উপদেবতা।
আমরা যা সবসময় দেখি তা সত্য নাও হতে পারে, জন্মচক্ষু ব্রহ্মাণ্ডের বেশিরভাগটাই আমাদের দর্শন করাতে সক্ষম নয়, অথচ অজান্তে সেই অদৃশ্য সূক্ষ্ম মায়া আমাদের জীবনের নিয়ন্ত্রক হয়ে ওঠে। তেমনই এক আশ্চর্য মায়ার মুখোমুখি হয়েছিলাম আমার যৌবনকালে। সেই ভয়ঙ্কর সুন্দর কাহিনী আজকের বৈঠকে শোনাব। শুরু হচ্ছে আদিম অরণ্যের উপদেবতা।
দিন সাতেক হল আকাশের মুখ ভার, বাইরে অবিশ্রান্ত বৃষ্টি ঝরে চলেছে, পথে ঘাটে জল উপচে পড়ছে, গাছপালাগুলো ভিজে ভিজে প্রায় ক্লান্ত। জমিদার শশী মুখুজ্জে বৈঠকখানায় এসে উপস্থিত হয়েছেন অনেকক্ষণ। শূন্য বৈঠকখানায় তার মন টিকছে না। বৈঠকখানায় প্রবেশ করে কয়েকবার পায়চারি করলেন তিনি, তারপর পালঙ্কে উঠে বসলেন। এরপর বালিশে হেলান দিয়ে বসে আলবোলার নলটা কামড়ে ধরে গুড়ুক গুড়ুক শব্দে ধোঁয়া ছেড়ে চললেন। সন্ধে অনেক আগেই নেমেছে। রাধা মাধবের মন্দিরে সন্ধ্যা আরতি সমাপ্ত হয়েছে। পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য মন্দিরের সমস্ত কাজ মিটিয়ে হয়তো এক্ষুনি এসে পড়বে, কিন্তু বাকি সব তারা কি দুর্যোগকে উপেক্ষা করে আজ বৈঠকখানায় উপস্থিত হতে পারবে? কাল পর্যন্ত বৃষ্টির বহরটা অনেকটাই কম ছিল, কিন্তু আজ যেন আকাশ থেকে মেঘ ভেঙে মাটিতে আছড়ে পড়ছে। জমিদার শশী মুখুজ্জে এক মনে এই সমস্ত কথা ভাবছেন আর জানলার বাইরে উদাসীন দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন। জলের ঝাপটায় দৃষ্টি বেশি দূর এগোচ্ছে না, সাদা বৃষ্টির স্তর দৃষ্টি বেঁধে দিচ্ছে। বাইরে থেকে কেবল এক ঘেয়ে ব্যাঙের চিৎকার ভেসে আসছে। চাকর নিধিরাম ঘরময় সুগন্ধি আতর ছড়িয়ে দিতে এসে বলল,
কর্তা, বৃষ্টির জল ঢুকছে, জানলাগুলেন বন্ধ করে দিই।
জমিদার শশী মুখুজ্জে নিধিরামের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললেন,
নিধিরাম, দেখতো সামনের পথ ধরে কেউ কি হেঁটে চলেছে।
নিধিরাম জানলার সামনে এগিয়ে গিয়ে দাঁড়াল, তারপর বাইরে দেখবার চেষ্টা করে বলল,
কই, কাউকে দেখছি না তো কর্তা।
কাকে যেন এদিকে হেঁটে আসতে দেখলাম।
কেউ নেই তো কর্তা, জাল নাখান বন্ধ করে দি।
বেশ, বন্ধ করে দে, বৈঠকখানার দরজাও বন্ধ করে দে, দুর্যোগে আজ আর কেউ আসবে না, বৈঠকখানার আসর আজ আর হবে না। তুই বরং ক্ষীরোদ ভট্টাচার্যকে খবর দে, ও যেন মন্দির ছেড়ে না আসে। আমি আজ রাধা মাধবের মন্দিরেই এ বেলাটা কাটাব।
আগে ঠিক আছে কর্তা,
বলে নিধিরাম জানলা বন্ধ করল। তারপর দরজা বন্ধ করতে গিয়ে ঝট করে চৌকাঠের সামনে থেকে সরে দাঁড়াল। ভিজতে ভিজতে ঘরের মধ্যে প্রবেশ করল যতীন। শশী মুখুজ্জে পালঙ্ক থেকে উঠতে যাচ্ছিলেন, এমন সময় যতীন বলে উঠল,
এ কি কর্তা, উঠছেন যে?
শশী মুখুজ্জে যতীনের দিকে নজর ফিরিয়ে বললেন,
কি অবস্থা হয়েছে তোমার যতীন?
এরপর নিধিরামকে লক্ষ্য করে বললেন,
ওকে ভেতরে নিয়ে যা, কাপড় চোপড় সব বদলে ফেল।
যতীন মাথার গামছাটা খসিয়ে মুখ চোখের জল মুছতে মুছতে বলল,
গৌরীপুরের সংবাদটা পেয়েছেন কর্তা?
তুমি আর দাঁড়িয়ে থেকো না যতীন, কাপড় বদলে এসো, তারপর তোমার সব কথা শুনব।
এরপর নিধিরাম যতীনকে পথ দেখিয়ে অন্দর মহলে নিয়ে গেল। শশী মুখুজ্জে আবার পালঙ্কে উঠে বসলেন। বাইরে বৃষ্টির ক্লান্তি নেই। খানিক বাদে ফটকের সামনে এসে একটা গরুর গাড়ি থামল। বৃষ্টির কারণে দ্বাররক্ষীরা দালানের উপর দাঁড়িয়েছিল। গরুর গাড়িটা সিংহদ্বারের সামনে এসে দাঁড়ালে একজন দ্বাররক্ষী ছুটে গিয়ে দ্বার খুলে দিল। এরপর গাড়োয়ান গরু দুটোকে হেঁকে একেবারে বৈঠকখানার সম্মুখে গাড়ি দাঁড় করাল। দুয়ারের সামনে গাড়ি আসতে দেখে শশী মুখুজ্জে সেই দিকেই দৃষ্টি নিক্ষেপ করলেন। গাড়ির ছইয়ের ভেতর থেকে প্রথমে নেমে এলেন পণ্ডিত বিধুশেখর আচার্য, তারপর নামল মাধব ঘোষ ও তার ভাই মথুর ঘোষ, শেষে নামল যাদব। ওদের আসতে দেখে শশী মুখুজ্জের মুখের উপর ছেয়ে থাকা হতাশ ভাবটা কর্পূরের মতো উবে গেল। তিনি উত্তেজিতভাবে বলে উঠলেন,
এসো এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষমান দৃষ্টি নিয়ে পথ চেয়েছিলাম।
এরপর সকলেই বৈঠকখানায় প্রবেশ করল। আসন গ্রহণ করে মাধব ঘোষ বলল,
বাদলার জন্য একটু বিলম্ব হল কর্তা, তা আসলে কাউকে দেখছি না যে।
তা উপস্থিতি আজ একটু কম, তবে শূন্য নয়। তোমরা এলে ভরচাজ আছে, যতীনকে একটু ভিতরে পাঠালাম, বেচারা বৃষ্টি মাথায় করে এসেছে, পথের জলকাদায় তার একেবারে করুণ অবস্থা।
শশী মুখুজ্জের কথা ফুরোতেই যতীন নতুন পোশাক পরে বৈঠকখানায় হাজির হল। তারপর প্রসন্ন চিত্তে বলল,
আপনারা দেখছেন কর্তা মশাইয়ের কাণ্ড, কাপড়ে একটু জল পড়েছে বলে কিছুতেই ভিজে কাপড় পরে থাকতে দিলেন না, শেষে নিধিরামকে দিয়ে এই নতুন পোশাক আনিয়ে আমাকে পড়তে দিলেন। আচ্ছা আপনারাই বলুন, এসবের কি প্রয়োজন আছে? আরে আমরা রোদে পুড়ে জলে ভিজে অভ্যস্ত, বৃষ্টি আমাদের কাছে সামান্য ব্যাপার, তার জন্য আবার নতুন কাপড়।
কথাটা সম্পূর্ণ হল না যতীনের। শশী মুখুজ্জে বলে উঠলেন,
বসো যতীন, ওসব কথা থাক, গৌরীপুরের কি একটা সংবাদের কথা বলছিলে না?
হ্যাঁ কর্তা, ভৈরবী নদীর জল বেড়েছে, এভাবে বৃষ্টি হলে বাঁধ বোধ হয় আর বেশিক্ষণ টিকবে না, বাঁধ ভাঙলে গৌরীপুর সহ আরো তিনটে গ্রাম ভেসে যাবে কর্তা, মানুষগুলোর বিপদ।
বলছো কি যতীন?
ও ঠিকই বলেছে জমিদার মশাই, নদী ফুলে উঠেছে দেখে নৌকো চলাচল বন্ধ, আমি সেই নবাবগঞ্জ পর্যন্ত হেঁটে বাঁশের সাঁকো ডিঙিয়ে এলাম, বৃষ্টির দাপটে ছাতানা জল মানছে না। তা পথে দেখা হলো মাধব ঘোষের সাথে, দুই ভাইয়ে গরুর গাড়ি চড়ে আপনার এখানে আসছিল, এরপরই ওদের সঙ্গ নিলাম। পথে আস্তে আস্তে গাড়োয়ান ওই একই কথা বলছিল, গৌরীপুর থেকে মানুষজন নাকি আতঙ্কে উঠে যাচ্ছে হরিদেবপুরের দিকে। কি হে মাধব, কথাটা বলো না জমিদার মশাইকে।
পণ্ডিত বিধুশেখর শেষ কথাটা মাধবকে লক্ষ্য করে বললেন। মাধব ঘোষ বেশ গুছিয়ে বসে বলল,
পণ্ডিত মশাই ঠিকই বলেছে কর্তা, আমরা সকলেই পথে সংবাদ পেয়েছি, গরুর গাড়ি যখন হালদার পাড়ায় ঢুকল তখন সেখানে ওই চণ্ডী মণ্ডপে বসে কয়েকজন বৃদ্ধ লোক গৌরীপুর নিয়ে বলাবলি করছিল।
তোমরা হঠাৎই হালদার পাড়া দিয়ে এদিকে আসতে গেলে কেন?
জবাবে মথুর ঘোষ বলল,
আগে কর্তা গাড়ির সইয়ের ভেতর বসেই আমরা মতলবটা করেছিলাম, আপনার এখানে আসতেই যখন তাই ভাবলাম যাবার পথে হালদার পাড়া থেকে যাদবকে সঙ্গে করে নিয়েই আসি, পথটা একটু উল্টো হয় ঠিকই কিন্তু।
বুঝেছি, তা হালদার পাড়ায় চণ্ডী মণ্ডপের ওই বৃদ্ধদের মুখে কি শুনলে সে কথা আগে বলো।
আগে গাড়িটা খানিকক্ষণের জন্য ওখানে দাঁড়িয়েছিল কর্তা, তা ওরা বলা বলি করছিল গৌরীপুর নাকি এবার ভেসে যাবে, মাঠের ফসল সব তলিয়ে যাবে, মানুষ মরবে, দেশে অনাহার আসবে, জল শুকলে মরক লাগলেও লাগতে পারে।
না না, এ হয় না, আমি বেঁচে থাকতে এমন সর্বনাশ হতে দেব না।
এরপর জমিদার শশী মুখুজ্জে অন্দর মহলের দিকে তাকিয়ে বললেন,
নিধিরাম, নিধিরাম।
পরক্ষণেই নিধিরাম চৌকাঠের সামনে এসে দাঁড়াল। এরপর শশী মুখুজ্জে কি একটা ভেবে নিয়ে বললেন,
নায়েবকে একবার ডেকে পাঠা, বল এক্ষুনি যেন বৈঠকখানায় আসে।
আগে কর্তা,
বলে নিধিরাম ভেতরে চলে গেল। অল্প সময়ের মধ্যেই নায়েব মশাই বৈঠকখানায় এসে উপস্থিত হল।
আমাকে ডেকে পাঠিয়েছেন কর্তা?
তোমরা সমস্ত দিন কোথায় থাকছো?
আগে আমি তো কাছারিতেই ছিলাম, কি হয়েছে বলুন তো? আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে।
গৌরীপুরের সংবাদটা পেয়েছো?
আগে না কর্তা, সে তো আমাদের জমিদারির অংশ নয়। ভৈরবী নদীর বাঁধের এপাশটা পর্যন্ত আপনার জমিদারির অংশ, আর আর গৌরীপুর ওইটা পড়ছে দুর্গামোহন চৌধুরীর অংশে। সে নিয়ে ভাবনার তো।
তুমি থামো, বাঁধের কিছুটা অংশ যখন আমার জমিদারিতে পড়েছে তখন মানুষগুলোর জীবন রক্ষার দায়িত্ব আমার। আমার জমিদারির অংশের বাঁধ ভেঙে পড়লেও মানুষগুলো ভেসে যাবে, তাদের সম্পদ, ফসল, প্রাণ সবই নষ্ট হবে।
কিন্তু
কোনো কিন্তু নয়, তুমি এক্ষুনি অধিক পরিমাণে ঠিকে মজুর সংগ্রহ করে বাঁধের ওখানে যাও, বাঁধ মেরামতের কাজ শুরু করো। দরকার পড়লে অধিক পরিমাণে অর্থ দিয়ে লোক বল বাড়াও। আজ রাতের মধ্যে বাঁধের কাজ সম্পূর্ণ হওয়া চাই। আগে মানুষগুলো বিপদমুক্ত হোক, তারপর অন্য কথা।
বিষয়টা একটু ভেবে দেখলে হতো না? বিপদটা যখন আমাদের অংশে নয় তখন অহেতুক এতগুলো অর্থ।
দেখো নায়েব, উপযাচক হয়ে আমাকে উপদেশ দিতে এসো না, যা বলছি তাই করো। তাছাড়া মানুষের বিপদের সময় আমার বাড়তি কথা শুনতে ভালো লাগে না, যাও।
যদি দুর্গামোহনের তরফ থেকে কোনো বাধা আসে তবে
আমি ওর সঙ্গে কথা বলবো। অত বড় জমিদারি যখন সামলাচ্ছেন আশা করি ওর মাথায় সুস্থ চিন্তা ভাবনা কিছু আছে। আর হ্যাঁ, আরো একটা কথা, গৌরীপুরের কাছাকাছি তো ওই চৈতন্যপুর?
আগে হ্যাঁ কর্তা, চৈতন্যপুর আপনার জমিদারির অংশ।
ওখানে একটা লঙ্গরখানা খোলবার ব্যবস্থা করো, বিপদগ্রস্ত মানুষদের চৈতন্যপুরে আশ্রয় দাও। যতদিন না বন্যা পরিস্থিতি কাটছে ততদিন লঙ্গরখানা চলবে।
ঠিক আছে কর্তা, আমি এক্ষুনি রওনা দিচ্ছি।
শোন, লেঠেল, রঘু, বংশী, কালু, হরিকেও সঙ্গে নিয়ে যাও, প্রয়োজন পড়তে পারে।
আগে কর্তা।
নায়েব মশাই চলে গেলেন। শশী মুখুজ্জে খানিকক্ষণ চুপ করে বসে রইলেন। এরপর বৈঠকখানায় উপস্থিত সকলেরই মুখে জমিদার মশাইয়ের গুণগান শুরু হল। অসহায় গৌরীপুরবাসীর জন্য জমিদার শশী মুখুজ্জে যে ব্যবস্থাপনা করলেন তা সত্যিই প্রশংসার যোগ্য। যাদব বলল,
কর্তা আপনি ধন্য, নিজের জমিদারির অংশের মানুষজন না জেনেও আপনি যে ওদের পাশে দাঁড়ালেন, এমন মহৎ ভাবনা সকলের হয় না।
ঈশ্বর আছেন কর্তা, তিনি সচক্ষে সব দেখছেন, এ পুণ্যকর্মের ফল আপনি পাবেন।
অনেক বড় হৃদয় আপনার, আমাদের সৌভাগ্য যে আপনার সঙ্গ লাভ করতে পারছি।
শশী মুখুজ্জে সবার বাক্যে কর্ণপাত করে বললেন,
দেখো বিপদের সময় আমি সীমানা বুঝি না, বুঝি কেবল মানুষকে। চোখের সামনে মানুষ মরবে আর আমি চুপ করে বসে জমিদারি মাপব, এ হয় না, আমিও সব পারি না। এতে আমার জমিদারি থাকলে থাকবে, গেলে যাবে। আমি চিরটাকাল সবার মাঝে থাকতে ভালোবাসি, আর এই কারণেই তো এই বৈঠকখানার সৃষ্টি। সীমানা, অর্থ, এসব কারণে তো আর নিজের মনকে বদলে ফেলতে পারি না। ঈশ্বরের কৃপায় যা সামান্য ক্ষমতা আছে সেটা থেকেও আমি জনসেবায় যদি তা ব্যয় না করতে পারি তাহলে সে ক্ষমতার আমার প্রয়োজন নেই।
শশী মুখুজ্জের কথার শেষে বৈঠকখানায় সাধু সাধু রব উঠল। এরপর পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য বৈঠকখানায় প্রবেশ করলেন। তার পিছু পিছু আরও একজনকে আসতে দেখে শশী মুখুজ্জে প্রশ্ন করলেন,
দিদি এ কাকে ধরে আনলে কিরোদ? এ গায়ে তো একে দেখিনি।
কিরোদ ভট্টাচার্য বললেন,
আমি ধরে আনিনি কর্তা, উনি নিজেই এসেছেন, কুসুমপুর গায়ের নায়েব, আপনার কাছে বিশেষ আর্জি নিয়ে এসেছেন।
আগন্তুক শশী মুখুজ্জিকে প্রণাম করে বলল,
আগে আমার নাম নরহরি সামন্ত, কুসুমপুর গায়ের জমিদার দুর্গামোহন চৌধুরী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, বিশেষ প্রয়োজনেই আপনার দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।
শশী মুখুজ্জে পালঙ্কে হেলানো অবস্থা থেকে উঠে বসে বললেন,
আপনি দাঁড়িয়ে কেন, বসুন, অনেক দূর থেকে আসছেন, সামান্য বিশ্রাম নিয়ে যা বলবার বলুন।
কথা শেষ করে শশী মুখুজ্জে যতীনকে লক্ষ্য করে বললেন,
যাও তো বাবা যতীন, পাকশালায় গিয়ে খবর দাও, শরবত মিষ্টান্নের ব্যবস্থা করতে বলো।
ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না জমিদার মশাই, আমার হাতে বেশি সময় নেই, বিস্তর কাজ ফেলে এসেছি, এক্ষুনি ফিরে যেতে হবে।
তা বলে শুকনো মুখে?
না, সেসব অন্য দিন হবে।
আচ্ছা বেশ, তাহলে কাজের কথাই হোক, তুমি বসো যতীন।
যতীন বসল। শশী মুখুজ্জে এবারে নরহরিকে বললেন,
নিন আপনার কি বলবার আছে বলুন।
কুসুমপুর জমিদারি অংশের মধ্যে গৌরীপুর গ্রামটাও পড়ছে, ইতিমধ্যে আপনি হয়তো ওই ভৈরবী নদীর বাঁধের অবস্থার কথা জানতে পেরেছেন, বাঁধের খানিকটা অংশ আপনার জমিদারির মধ্যেও পড়ে, তাই জমিদার মশাই আপনার কাছে খবর পাঠিয়েছেন সম্পূর্ণ বাঁধটা তিনি মেরামত করছেন, অর্থাৎ আপনার অংশটুকুতেও তিনি মজুর লাগিয়েছেন, নইলে মানুষগুলোকে আর বাঁচানো যাবে না। যেহেতু বাঁধের খানিকটা অংশ আপনার জমিদারির অংশ, তাই আপনার এতে কোনো আপত্তি আছে কিনা জানতেই আমার এখানে আসা।
এ আপনি কি বলছেন নায়েব মশাই, জনকল্যাণমূলক কাজে কারো কি কখনো আপত্তি থাকতে পারে? উনি উচিত কর্মই করেছেন, আগে মানুষের প্রাণ রক্ষা, তারপর সীমানার হিসেব। তবে আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমিও ঠিকে মজুর সেখানে পাঠিয়েছি, নায়েবও গেছেন, ওরা রাত থাকতেই পৌঁছে যাবে, এতে আপনাদের উপকারই হবে, লোকবল বাড়লে দ্রুত কাজ সম্পন্ন হবে।
এই তো খুবই ভালো কথা, আপনার সম্বন্ধে লোক মুখে যা শুনেছিলাম সবই সত্য, আপনার হৃদয় অনেক বড়। বেশ, আজ তাহলে উঠি।
এরই মধ্যে
বড় দায়িত্ব আমার ঘাড়ে জমিদার মশাই, আর বসা চলে না, আমি বাঁধের ওপর গিয়ে দাঁড়ালে বিপদগ্রস্ত মানুষগুলো ভরসা পাবে।
তা তো বটেই, তা তো বটেই। বেশ তাহলে আসুন, কোনো প্রয়োজন পড়লে জানাবেন, আমি সর্বদা সঙ্গে আছি।
এরপর নমস্কার জানিয়ে নায়েব নরহরি বিদায় নিল। ক্ষীরোদ ভট্টাচার্য বললেন,
আমাদের জমিদার দুর্গামোহন চৌধুরী বড়ই সজ্জন ব্যক্তি তো জমিদার মশাই, ঠিক আপনারই মতো, প্রজাদের দুঃখ দুর্দশা উনি সহ্য করতে পারেন না।
তা তো বটেই, তা তো বটেই, সেই সঙ্গে কেমন ভদ্র মানুষ দেখুন। নায়েবকে পাঠিয়েছে কেবল এটা বলবার জন্যে যে তাঁর লোকজন এই জমিদারির ভেতরে ঢুকে কাজ করছে, জনসেবাই তার একমাত্র ব্রত। এমন মানুষকে এই প্রজারা দেবতা জ্ঞানে পূজো করে।
জমিদার দুর্গামোহন চৌধুরী অতি সৎ ব্যক্তি এবং নায়েবটিও বেশ ভালো, এমন দুর্যোগে রাত হলে কি হবে, কর্তব্যের অবহেলা নেই।
পরোপকারে জীবনপাত করলে আর আলাদা করে দেব সেবা লাগে না হে, একথা আমার স্বর্গত পিতৃদেব বলতে। আসল কথা কি জানো মাধব, কর্মই মানুষকে ভগবান আর শয়তানে পরিণত করে। জীবনের অভিজ্ঞতা তো আর কম হল না, কত দাম্ভিক মানুষকে দেখলাম আজ তারা ধুলোয় মিশে গেছে। সৎকর্ম ছাড়া কিছুই চিরস্থায়ী নয়। আজ দুর্গামোহনের প্রজাবাৎসল্য দেখে আমার বহু পুরনো একটা ঘটনার কথা মনে পড়ছে।
বেশ তো, মনে পড়ছে যখন সে কথা হোক না কর্তা।
জমিদার শশী মুখুজ্জে এবারে স্মৃতির অতলে তলিয়ে গেলেন। বালিশে ঠেস দিয়ে বসলেন তিনি। তারপর দৃষ্টিটা বেলোয়াড়ি ঝাড়বাতিটার দিকে নিবিষ্ট রেখে বললেন,
বেশ মনে পড়ছে, একবার কাশীপুরের জমিদার সূর্যনারায়ণ রায়ের জমিদার বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলাম। সূর্যনারায়ণ আমারই বয়সী, পিতৃবিয়োগের পর সবে জমিদারির ভার তার হাতে উঠে এসেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ সে হয়নি, কাছের আত্মীয় স্বজন তেমন কেউ নেই, নায়েব গোমস্তা অন্যান্য কর্মচারীরাই তার জমিদারির দেখাশোনা করে। অন্ধর্ম হলে অঢেল দাসদাসী, প্রজারাও তাকে বেশ মান্য করে। ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল সদর আদালতে। আমার পিতৃদেব তখন রোগগ্রস্ত, তার বিছানা ছেড়ে উঠবার শক্তি নেই, অগত্যা আমাকেই জমিদারি দেখতে হচ্ছিল। এদিকে নবাবগঞ্জে বিস্তর গণ্ডগোল বাঁধে, তারই জন্য মামলাকে কেন্দ্র করে ঘন ঘন আদালত মুখ হচ্ছি আমি। সূর্যনারায়ণও তার জমিদারির কোনো একটা অংশের সমস্যা নিয়ে আদালতে আসছে। এরপর বিচার ব্যবস্থা চলাকালীন দুজনেই একই ব্যারিস্টারের শরণাপন্ন হই। ঘটনাচক্রে এক স্থানেই দুজনকে আশ্রয় নিতে হয়েছিল। আদালত চত্বরে দুজনে একসঙ্গে অপেক্ষারত অবস্থায় থাকত। এরপর আহার আদির ব্যবস্থাও করা হয়েছিল একসঙ্গে। তারপর ওই আর কি, দু একটা কথা হতে হতে সম্পর্কটা মিত্রতায় বদলে গেল। আসলে দুজন দুজনেরই পরিচয় পেয়ে আদালতের কাজটাও সহজ হয়েছিল, আর এই থেকেই মিত্রতায় ঘনত্ব আসে। সূর্যনারায়ণ আমার এখানে একবার মাত্র এসেছিল, আর তখনই সে আমাকে তার জমিদারিতে আতিথ্য গ্রহণের প্রস্তাবটা দেয়। আমিও অমত করিনি, কারণ তখন নতুন স্থান দেখবার নেশাটা আমার ছিল, তাই আর দেরি করিনি। কাশীপুর অঞ্চলটা অসমতল, চতুর্দিকে পাথর আর জঙ্গল, উঁচু উঁচু পাথর থেকে ঝর্ণার জল গড়িয়ে পড়ছে যেখানে সেখানে। সূর্যনারায়ণ আমাকে আমন্ত্রণ জানিয়েছিল মূলত শিকারের জন্য। তখন আমার বয়স অনেকটাই কম, স্বাস্থ্য মজবুত ছিল, পথ অনেকটাই। প্রথমে নদী পথে বজরায় চললাম, তারপর বজরা যে ঘাটে গিয়ে ভিড়ল সেখানে লোক লস্কর লেঠেল পালকি সব সূর্যনারায়ণই আগের থেকে প্রস্তুত করে রেখেছিল। পথ কষ্ট লাঘব হয়ে গিয়েছিল স্থানটাতে পৌঁছাবার পর। প্রকৃতি সর্বত্র নিজেকে সাজিয়ে রেখেছে যেন, যেমন নির্মল আকাশ তেমনই স্বচ্ছ জলাশয়, বাতাসে যেন ধূপের গন্ধ, চোখের সামনে সর্বদা বিরাজ করছে সবুজ অরণ্যানী, আর তার মাঝখানেই সূর্যনারায়ণের জমিদার বাড়ি। তার জমিদারির অংশ ছোটই, জনবসতিও কম, তবে সূর্যনারায়ণ বেশ শৌখিন মানুষ। অরণ্যের মধ্যে থেকেও তার ফুলের বাগান করার শখ আছে। তার বাড়ির প্রবেশদ্বারের পর থেকে সেই আশ্চর্য বাগানের শুরু, অপূর্ব সে বাগান। তারপর বাড়িতে গ্রন্থাগার আছে, রঙ্গমঞ্চ রয়েছে, নানাবিধ শৌখিন বস্তুর আমদানি আছে, আর আছে তার শিকারের নেশা। আর এই শিকারকে কেন্দ্র করেই ওর ওখানে আমার আগমন। সেই সময় সবে মুঙ্গের থেকে দোনলা বন্দুকটা আমদানি করেছিলাম, হাতটাও কেমন উসখুস করত বন্দুক ধরবার জন্য। আমাদের দেশের মাটি তো শিকারের জন্য নয়, এখানকার সবেতেই কেমন একটা মায়া বিরাজ করছে। নিরীহ জীবগুলোর প্রাণ নিতে হাতে বন্দুক উঠতে চায় না। ওই নায়েবকে সঙ্গে নিয়ে কয়েকবার নদীর চড়ায় গিয়েছি, উড়ন্ত বালিহাঁস ছাড়া তেমন কিছু মারিনি। এ প্রসঙ্গে বলে রাখি, সেই সময় আমার টিপ ছিল দুর্দান্ত, এখন অবশ্য হাত কাঁপবে।
আমি প্রশিক্ষণ নিয়েছিলাম সাহেব বাহিনীর একজন তরুণ সিপাহীর কাছে, নাম এডওয়ার্ড মুর। তখন সাহেবরা বন্ধুত্ব পরায়ণ ছিল, এ বাড়িতে তাদের যাতায়াত ভালোই ছিল। এখন অনেক কিছু বদলেছে। যাই হোক, এডওয়ার্ড সাহেবের সঙ্গে আমার ভীষণ সখ্যতা ছিল। এডওয়ার্ড সাহেব অবশ্য বেশি সময় এদেশে থাকেননি, এদেশের জল হাওয়ায় তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি, ফলে তাকে নিজের দেশে ফিরে যেতে হয়েছিল। তার সঙ্গে আমার নানান রকমের অভিজ্ঞতা রয়েছে, সেসব কথা অন্যদিন শোনাব। তার যেটা শোনাতে চলেছি বলি, সূর্যনারায়ণের অতিথিশালায় গিয়ে উঠবার পর সে নিজে এসে আমাকে অভ্যর্থনা করল। তার আপ্যায়নে কোনো ত্রুটি সে রাখেনি। এরপর রাতের দিকে একটা বিদঘুটে চেহারার চাকর আমার ঘরে খাবার দিয়ে গেল। চাকরটিকে বিদঘুটে বললাম, কারণ তার চেহারায় বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। বেটে খাটো শরীর, দেহের বর্ণ অস্বাভাবিক রকমের কালো, মাথায় একটুও চুল নেই, শুকনো মুখে কেবল নাকটা উঁচু হয়ে জেগে আছে, চোখ দুটো ভোলা ভোলা, কোটর থেকে বেরিয়ে সামান্য ঝুলে আছে যেন। তবে যা দেখে আশ্চর্য হয়েছিলাম তা হল ওর গলদেশ। কাঁধ থেকে ওর গলাটা স্বাভাবিকের থেকে বেশ অনেকটা উপরে উঠে গিয়ে মুখমণ্ডলের সঙ্গে জুড়ে রয়েছে, অর্থাৎ ওর গলাটা বেশ লম্বা। এক নজরেই বোঝা গেল ও এদেশের মানুষ না, কারণ কাশীপুরে এসে থেকে যাদের দেখছি তাদের সঙ্গে চেহারার কোনো মিল নেই। খাবারের থালাটা নামিয়ে রেখে ও চলে যাচ্ছিল। আমি থামিয়ে জিজ্ঞেস করলাম,
এ ঘরে খাবার দিলে যে সূর্যনারায়ণ খাবে না?
কর্তা নেই, আসতে দেরি হবে, আপনি খেয়ে নিন।
গলার স্বর যে ভালো হবে না সে আমি অনুমান করেছিলাম। বললাম,
সূর্যনারায়ণ গেছে কোথায়?
আগে জঙ্গলের দিকে।
এত রাতে জঙ্গলে?
আগে হ্যাঁ, ওই প্রজারা এসেছিল, জঙ্গলে কি নাকি একটা ঘটেছে, তা আপনি খেয়ে নিন, কর্তা যাবার আগে আপনাকে এই ঘরে খাবার দিতে ভুলে গেছেন।
কথা শেষ করে ও আর দাঁড়াল না, যেমন নিঃশব্দে এসেছিল তেমনই চলে গেল। সকালের দিকে সূর্যনারায়ণ নিজেই আমার ঘরে এলো। কুশল মঙ্গল জানবার পর আমি প্রশ্ন করলাম,
রাতে হঠাৎ জঙ্গলের দিকে যেতে হয়েছিল কেন?
সূর্যনারায়ণ সামান্য মুষড়ে পড়ে বলল,
গায়ে বাঘের উপদ্রব বেড়েছে, এতদিন গরু ছাগল তুলে নিয়ে যাচ্ছিল, কাল রাতে একটা মেয়ে মানুষকে ধরে নিয়ে গেছে।
এখানে এসে উঠবার পর থেকেই আমি শিকার নিয়ে বেশ উত্তেজনার মধ্যে ছিলাম। এখন সূর্যনারায়ণের মুখে মানুষ খেকো বাঘের উপদ্রব বিষয়ে জানার পর আমি অধৈর্য হয়ে পড়লাম। এরপর আমার প্রশ্নের জবাবে সূর্যনারায়ণ বলল,
প্রজাদের মুখে এই সংবাদটা পেলাম, জঙ্গল থেকে একটা বৃদ্ধ অসুস্থ বাঘ নাকি যখন তখন এসে গায়ের মধ্যে ঢুকে পড়ছে, তারপর ছোটখাটো জানোয়ার মুখে করে তুলে নিয়ে যাচ্ছে। চোখে দেখেনি কেউ, কিন্তু সকলের অনুমান, ওদের অনুমান নিছক মিথ্যে নয়, কারণ আমিও মাঝে মধ্যে বাঘের গর্জন শুনেছি। প্রজাদের মধ্যে আতঙ্ক দানা বেঁধেছে, শিশু মেয়ে মানুষ আর বৃদ্ধরা হয়ে উঠেছে হিংস্র পশুটার শিকার। এই তো তোমার এখানে আসবার দিন সাতেক আগের ঘটনা, একটি অল্প বয়স্ক মেয়ে মানুষ সন্ধ্যেবেলা তুলসীতলায় এসে প্রদীপ জ্বালছিল, বাড়ির মানুষজন সব ঘরের ভেতরেই ছিল, এমন সময় মেয়েটির ভয়ানক চিৎকার শুনে সকলে বাইরে এসে দেখে তুলসীতলায় প্রদীপ উল্টে পড়ে আছে, আশপাশে কোথাও মেয়েটির দেখা নেই। এরপর ভালো করে খোঁজ চালিয়ে মাটিতে রক্তের ছোপ পড়ে থাকতে দেখা গেল, তারপর জঙ্গলের ভেতর থেকে পচা গন্ধ বেরোলে লোকে দেখে মেয়েটা রাত খাওয়া দেহটা পড়ে আছে, মুখটা ক্ষতবিক্ষত, চোখ দুটো নেই।
সর্বনাশ, এ তো ভয়ানক কাণ্ড।
হ্যাঁ, পরিস্থিতি খুব জটিল।
এরপর আমার চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে সূর্যনারায়ণ হেসে বলল,
কি অত ভাবছ? আরে তোমার কোনো ভয় নেই, আমি বাঘকে বলে দেবো সে যেন আমার অতিথির গায়ে একটা আঁচড়ও না কাটে।
না, আমি আমার কথা ভাবছি না, ভাবছি নিরীহ প্রজাদের কথাই। আচ্ছা, সাহেবদের খবর দিলে হয় না?
হ্যাঁ, সে হয়, কিন্তু তাতে আমার মান যাবে। সামান্য একটা বাঘকে জব্দ করতে ওদের শরণাপন্ন হলে চৌধুরী বংশের মুখে কালি পড়বে। আমার পূর্বপুরুষ তো আর কম শিকারী ছিলেন না। না, ব্যবস্থা আমাকেই নিতে হবে।
কি ব্যবস্থা নেবে?
দেখো, মানুষকে কো বাঘকে বাঁচিয়ে রাখার তো কোনো অর্থ নেই, তাই না?
অর্থাৎ বাঘ শিকার?
কেন পারবে না?
তোমার সঙ্গে থাকবো এটুকু বলতে পারি।
বেশ, তোমার এখানে আসার আসল উদ্দেশ্য তো শিকার, সে সুযোগ তুমি পাবে। কেবল একটু বন্দুক ছুঁড়তে জানলেই হবে। এবার বলো, একটা রাত এখানে কাটিয়ে তোমার লাগলো কেমন?
আমি তো বেশ রোমাঞ্চ অনুভব করছি। জঙ্গল, বাঘ, শিকার সবই তো আছে, আর কি চাই?
আর আমার মহল, প্রকৃতি, এখানকার মানুষজন?
অপূর্ব, অপূর্ব। আচ্ছা, মানুষজনের কথা শুনে মনে পড়ল, কাল রাতে একজন অদ্ভুত চেহারার চাকর আমাকে খাবার দিতে এসেছিল। সে কি স্থানীয় নয়? আমার তো ওকে পাহাড়ি জনজাতি বলে মনে হল।
চাকর? ও আচ্ছা, ওকে দেখে তুমি ভয় পেলে নাকি? আরে ও হলো খগেন, তুমি ঠিকই ধরেছ, ও কাশীপুরের লোক নয়। আগে ও কোথায় থাকতো আমি জানি না, বেশিদিন আগে ও এখানে আসেনি। অন্দর মহলে ওর আসার মধ্যেও একটা কাহিনী আছে, সেটা জানলে তোমার ভালো লাগবে।
কিরকম কাহিনী?
তা ধরো মাস তিনেক আগের কথা, আমাকে একবার মতি ঝর্ণা যেতে হয়েছিল। জায়গাটা এখান থেকে অনেকটা উঁচুতে, আমার জমিদারির শেষ সীমা বলতে পারো। ছোট্ট গাঁ, কয়েক ঘর মাত্র লোকের বাস। তো খবর পেলাম সেখানে নাকি মড়ক লেগেছে, ওলা ওঠার মারাত্মক প্রকোপ, অসহায় মানুষগুলো তো আমারই প্রজা। তাই কবিরাজদের সঙ্গে নিয়ে রওনা দিলাম। এরপর গাঁয়ে পৌঁছে সেখানে ওষুধপত্রের সমস্ত ব্যবস্থা হল, খাদ্য, অর্থ, লোকবল যা প্রয়োজন সব মজুদ করে এলাম। সন্ধে নাগাদ জঙ্গলের পথ ধরে ফিরছি, এমন সময় আমার পালকি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। নির্জন পথ, হঠাৎ কার এরা দাঁড়িয়ে পড়ল কেন দেখবার জন্য পর্দা সরিয়ে মুখ বাড়িয়ে দেখি লেঠেল ভগীরথ এসে বলছে,
হুজুর, পথে একটা মানুষ পড়ে আছে, কবিরাজ মশাই দেখছেন, লোকটা বেঁচে আছে হুজুর।
কবিরাজের পালকি আমার আগে আগে চলছিল, আমি পালকি থেকে নেমে এগিয়ে গেলাম। দেখি সত্যি সত্যি একজন মানুষ পড়ে আছে। আমাকে দেখে কবিরাজ বললেন,
লোকটার গা জ্বরে পুড়ে যাচ্ছে কর্তা, কোনো হুঁশ নেই, দেখে মনে হচ্ছে দিন কয়েক এখানেই পড়ে আছে।
আমি ব্যস্ত হয়ে বললাম, রাত হতে বাকি নেই, যা করবার তাড়াতাড়ি করুন, প্রয়োজনে ওষুধ দিয়ে দিন।
আগে কর্তা, পথে ফেলে গেলে আর বাঁচবে না।
কবিরাজের মানুষের জীবনের প্রতি বড় মায়া। আমাকে চুপ করে থাকতে দেখে উনি আবার বললেন,
আপনি আদেশ করলে কে সঙ্গে করে নিয়ে যাই?
আমি আর না করতে পারলাম না। অসুস্থ লোকটাকে ধরাধরি করে কবিরাজ নিজের পালকিতে তুলে নিলেন। তারপর বাকি পথটা তিনি হেঁটেই চললেন। দিন সাতেকের ওষুধ আর সেবায় লোকটা সুস্থ হল। নাম বলল খগেন, আর কিছু সে জানে না।
কবিরাজের মুখে জানলাম প্রবল জ্বরের ধাক্কায় ওর নাকি স্মৃতি লোপ হয়েছে। তা সেই থেকে খগেন আমার এখানেই রয়ে গেল, এমন চাকর বৃত্তি করে। চেহারা বিদঘুটে হলে কি হবে, ও বড় ভালো মানুষ, সেই জন্যই আমি ওকে তোমার সেবা যত্নে ব্যবহার করছি। কেমন?
একটা মানুষকে তুমি জীবন ও জীবিকা দিয়ে বাঁচিয়ে রেখেছ, এর থেকে ভালো আর কি হতে পারে?
বাদ দাও ওসব কথা, এখন রাখো, তৈরি হয়ে নাও, তোমাকে আমার জমিদারি দেখাতে নিয়ে যাবো, চলো।
অতিথিশালা থেকে সূর্যনারায়ণ প্রথমে ওর কোঠা বাড়িতে আমাকে নিয়ে গেল। সে বাড়ির বিশেষত্ব তেমন কিছু নেই, আর পাঁচটা জমিদার বাড়ি যেমন হয় তেমনই। তবে হ্যাঁ, বাড়ির দেওয়ালে ঝোলানো তৈলচিত্রগুলো দেখবার মতো, চিত্রকর অঙ্কন শৈলীতে যে বেশ পটু তা এক নজরেই বোঝা যায়। এরপর সূর্যনারায়ণ তার পূর্বপুরুষের চিত্র দেখাতে শুরু করল। নামের সঙ্গে দু একটা কথা খরচ করে ব্যক্তিবর্গের সামান্য পরিচয়ও সে দিয়ে চলেছে। সমস্ত ছবি দেখতে দেখতে একটি ছবিতে গিয়ে যেন আমার চোখ আটকে গেল। ছবিটি একজন পুরুষের, অসামান্য সুন্দর তার মুখশ্রী, আবক্ষ ছবিতেও তার পৌরুষত্ব যেন ঠিকরে বেরোচ্ছে। উজ্জ্বল গৌরবর্ণের উপর ফুটে উঠেছে মুখশ্রী, মাথা ভর্তি কোঁকড়ানো কেশ রাশি, উন্নত নাক, মায়াচ্ছন্ন দুচোখের দিকে তাকালে সহজে চোখ ফেরানো যায় না। আমি সেই ছবিটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলে সূর্যনারায়ণ বলল,
কি দেখছ শশী? উনি হলেন আমাদের পিতৃদেব আদিত্য নারায়ণ রায়।
আমি তো রীতিমতো চমকে উঠলাম।
বলো কি সূর্যনারায়ণ, ইনি তোমার পিতা? তিনি তো বেশ সুপুরুষ ছিলেন। সত্য কথা সদা অপ্রিয় হয়, তবুও বলছি, পিতার সৌন্দর্যে তুমি এক কণাও পাওনি।
এই কথা আমি নিজেও জানি শশী।
আর তোমার মায়ের ছবি কোনটা?
আমার প্রশ্নটা শুনবার পর সূর্যনারায়ণ কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়াল, তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলল,
আমি নিজেই কোনোদিন মাকে দেখিনি, তুমি তার চিত্র দেখবে কি করে? চলো এবার বাইরে বেরোনো যাক, জঙ্গলাকীর্ণ অঞ্চল, সমস্ত জমিদারি ঘুরতে বেশ সময় লাগবে কিন্তু।
এরপর আমি আর কোনো কৌতূহল প্রকাশ করিনি, কারণ সূর্যনারায়ণের চোখের দিকে তাকিয়ে উপলব্ধি করেছিলাম যে ওর মাকে কেন্দ্র করে ওর মধ্যে অনেক দুঃখ কষ্ট চাপা রয়েছে। সেই সঙ্গে দু একটা সম্ভাবনার কথাও আমার মনে জেগেছিল, হয়তো সূর্যনারায়ণের জন্মের পরপরই ওর মা গত হয়েছেন, কিন্তু এই ভাবনা পরক্ষণেই টিকল না, কারণ আমার এই ধারণা সত্যি হলে ঘরের দেওয়ালে অবশ্যই ছবি থাকবে। পরক্ষণেই ভাবলাম, ওর পিতার সঙ্গে হয়তো মায়ের কোনো তীব্র কলহজনিত কারণে ঘরের থেকে চিত্র উধাও হয়েছে, যেটা সূর্যনারায়ণ আমার কাছে সম্মানহানির জন্য গোপন রাখতে চাইছে। যাই হোক, ব্যক্তিগত বিষয়ে আর দখল দেওয়া ভালো নয় ভেবে চুপ করে রইলাম। এরপর সূর্যনারায়ণের সঙ্গে বেরিয়ে প্রজাদের মুখে বাঘের আতঙ্কের ছাপ আমি লক্ষ্য করেছিলাম, এমনকি বাঘে খাওয়া মানুষের মৃত শরীরও আমি দেখেছি। কি বিভৎস সে দৃশ্য! নির্জন রাত্রিতে অরণ্য থেকে ভেসে আসা বাঘের গর্জন শুনেছি, সেই প্রথম বাঘের উপদ্রব মানুষের জীবনে কি পরিমাণ ভয়াবহতা নামিয়ে আনতে পারে তা লক্ষ্য করেছিলাম। তবে একবারের জন্য মনে ভয়ের উদ্রেক হয়নি, বরং অসহায় প্রজাদের মরতে দেখে প্রতিশোধ স্পৃহাটা জেগেছিল।
বলেন কি, আপনি বাঘ মেরেছিলেন কর্তা?
সে কথা পরে হচ্ছে। বাঘ শিকারের আগেও বিশেষ কিছু ঘটনা রয়েছে, অযথা প্রশ্ন করে আমাকে বিভ্রান্ত করো না।
খানিক দম নিয়ে কথাগুলো বললেন শশী মুখুজ্জে। এরপর বৈঠকখানায় প্রায় সকলেই যতীনকে চুপ থাকার বিধান দিল। যতীন গুটিসুটি দিয়ে বসলে শশী মুখুজ্জে আলবোলার নল ঠোঁটে চেপে ধরে গুড়ুক গুড়ুক করে কয়েকবার ধোঁয়া ছাড়লেন, তারপর স্বস্তিপূর্ণ নিঃশ্বাস ত্যাগ করে বললেন,
আমি তো ক্রমশ অধৈর্য হয়ে পড়ছিলাম, সম্ভব হলে নিজে একাই গিয়ে বাঘ মেরে আসি এমন অবস্থা। আসলে আমার আত্মবিশ্বাসটা আটকে ছিল দোনালা বন্দুকটার কাছে, তবে পাহাড়ি মানুষদের স্থিরতা দেখলাম। সূর্যনারায়ণ আমাকে শান্ত করে বলল,
বাঘ শিকার তো আর ছেলে খেলা নয় শশী, তুমি হাতে নতুন বন্দুক তুলেছ, এদিকে আমার অতিথি, তোমার সমস্ত বিষয়ে খেয়াল রাখার দায়িত্ব আমার। তুমি রাজি আছো বলেই তো আর তোমাকে নিয়ে মানুষ ঠেকো বাঘ মারতে জঙ্গলে ঢুকে যেতে পারি না। সবকিছুর একটা নিয়ম আছে, পরিকল্পনা আছে। তুমি এসেছো যখন একটু স্থির হও, আমোদ প্রমোদ করো, আগে অচেনা জায়গায় নিজেকে মানিয়ে নাও, তারপর তো বাঘ শিকার।
সূর্যনারায়ণ অতি বিচক্ষণ ব্যক্তি, বুঝলাম তার কথার ভার আছে, ও আমার সুরক্ষার বিষয়টা ভাবছে। এ তো আর বাংলার শিয়াল নয়, একেবারে জঙ্গলি বাঘ, তার উপর নরমাংসের স্বাদ পেয়েছে, জঙ্গল তার এলাকা, সেখানে আমার মতো অনধিকার প্রবেশকারীকে সে মেনে নেবে কেন? বিদেশ বিভুঁইয়ে বিপদে পড়বার সুযোগ বেশি থাকে, তাই আমি আর বাড়াবাড়ি করলাম না। আমাকে দমে যেতে দেখে সূর্যনারায়ণ বলল,
আরে সাহসিকতা দেখাবার জায়গা কি কম আছে কাশীপুরে? তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে বাঘ অবশ্য নেই, তবে সারা জীবন সে স্থানের কথা মনে রাখবে। হ্যাঁ,
কোথায়?
বাঘ শিকার নাই বা হলো, তোমাকে মৎস্য শিকারে নিয়ে যাব।
অর্থাৎ মাছ ধরতে?
আরে এ যে সে মাছ নয়, আগে চলোই না, সব এখন জানিয়ে দিলে রহস্যটাই তো থাকবে না। শোনো, আজ রাতে তৈরি থাকবে। হ্যাঁ,
আজ রাতে?
হ্যাঁ রাতে, তবে আর বলছি কেন, বাকি কথা রাতেই হবে, আমি চললাম।
কথা শেষ করে সূর্যনারায়ণ চলে গেল। কৌতূহল আমার মধ্যে জেগেই রইল। রাতের আহার গ্রহণের সময় সূর্যনারায়ণ অন্যান্য বিষয়ে কথা বললেও মাছ শিকার বিষয়ক কোনো কথা বলল না। আহার সমাপ্তির পর আমার কিছুতেই ঘুম এল না, শয়নকক্ষে পাইচারি দিয়ে চললাম। প্রায় মধ্যরাত্রিতে সূর্যনারায়ণ আমার কক্ষে এল, তারপর ধীর কণ্ঠে বলল,
শশী চলো, সমস্ত কিছু তৈরি আছে।
আমি আর কথা খরচ না করে ওকে অনুসরণ করে চললাম। বাড়ির বাইরে এসে বুঝলাম আমরা পিছনের পথ দিয়ে বেরিয়ে এসেছি। এখন আমাদের দুজনের অবস্থান জঙ্গলের কাছে, প্রাচীরের মতো অরণ্য সামনে দাঁড়িয়ে রয়েছে। উজ্জ্বল তারা ভরা আকাশের নিচে চাঁদের আলো ঝলমল করছে, শীতের বাতাস গায়ে ঠেকছে, রাতচরা পাখি বুনো জন্তুর ডাক ভেসে আসছে জঙ্গল থেকে, গাছগাছালির মাথায় রূপালী আলোর স্তর, একদিকে ঘুমন্ত মহল, অন্যদিকে সদা সতর্ক রাতের অরণ্যের মাঝে দাঁড়িয়ে সূর্যনারায়ণ বলল,
তোমার ভয় করছে না তো শশী?
আমি দুপাশে মাথা নাড়িয়ে জবাব দিলাম,
না, তবে সঙ্গে বন্দুকটা নিলে হয় না?
এ যাত্রায় কোনো অস্ত্র চলে না ভায়া,
তোমার নিরস্ত, সহজ, সরল, নিরহংকার ভাব না থাকলে এ যাত্রা তোমার বৃথা হবে বলে রাখলাম। মনের ক্রূর ভাবটা সরিয়ে ফেল। ভাবো, ওই অরণ্যের রাশি রাশি গাছের মতো তুমিও একটা চারা গাছ ছাড়া আর কিছুই নয়। তোমার রাগ, হিংসে, বোধ কিচ্ছু নেই। তুমি শিশুর চাইতেও সরল, তবে মোহময়ী রাত তোমায় সঙ্গ দেবে, নইলে তোমার অভিযান বৃথা। আকাশে দেখো, পূর্ণিমার চাঁদ হাসছে। এবার এসো, আমার সঙ্গে এসো।
চলো। এতক্ষণ সূর্য নারায়ণের প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনলাম। ওকে অচেনা ঠেকল। দিন দশে কি তারও বেশি হল কাশীপুরে এসেছি, কিন্তু আজ রাতের সূর্য নারায়ণ সম্পূর্ণ আলাদা। আমি আর কোনো কথা বললাম না, ওর পিছু পিছু এগিয়ে চললাম। উঁচু জমিটার ঢাল পেরিয়ে যেতেই দেখলাম আমলকি গাছের গোড়ায় দুটো ঘোড়া বাঁধা আছে। বুঝলাম ব্যবস্থা ঘাসা। সূর্যনারায়ণ একটি সাদা ঘোড়ার বাঁধন খুলে পিঠে উঠে বসল। আমি চড়লাম কালো ঘোড়ার পিঠে। এরপর জঙ্গলের বুক চিড়ে হুড়ের শব্দ উঠল। সূর্যনারায়ণের ঘোড়ার পিঠে একটা থলে ঝোলানো রয়েছে, ওতে মাছ ধরার সামগ্রী রয়েছে এই আমার বিশ্বাস। ও আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। ঘোড়া আসতেই ছুটছে, মাথার উপর ঘন পাতার আচ্ছাদন ভেদ করে মাঝে মধ্যে ভাসমান মেঘ ও চাঁদের দেখা মিলছে। থেকে থেকে ঘোড়ার মুখের কাছে উঠে আসছে লতা পাতার জঙ্গল, কখনো শুকনো সরু পথ, তবে বড় বড় বৃক্ষের কমতি নেই। বনের ভিতর চলতে চলতে কয়েকটা জলাশয়ের দেখাও মিলল। ঝোপে ঝাড়ে জ্বলন্ত সাপদের জোড়া জোড়া চোখেরও দেখা মিলছে। আমি ভয় পেয়ে একবার জিজ্ঞেস করলাম,
সূর্য, নরখাদক বাঘের দেখা মিলবে না তো?
না না, ভয় নেই, সে বাঘ ঘোড়ার সঙ্গে ছুটতে পারবে না। সে অসুস্থ এবং বৃদ্ধ, নিরীহ মানুষ ছাড়া সে এখনো পর্যন্ত জোয়ান সবল মানুষকে ছোঁয়নি। তাছাড়া এ বনে দ্বিতীয় কোনো বাঘ নেই। শেয়ালদের নিশ্চয়ই ভয় পাও না তুমি?
না, তবে
তবে কি, মাটির উপরে আছি যখন বিষাক্ত সরীসৃপেরা ক্ষতি করতে পারবে না, তাহলে ভয়টা হচ্ছে কিসে তোমার? ভূত।
সূর্যনারায়ণের হাসিটা আমাকে যেন আঘাত করল। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর যা কিছু হোক ভয় প্রসঙ্গটা ওর সামনে আর আনব না। আরো কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর সারিবদ্ধ মরা গাছেদের দাঁড়িয়ে থাকতে দেখলাম। সূর্যনারায়ণ লাগাম টেনে ধরল। এরপর আমি ওর সামনে এসে দাঁড়ালে ও বলল,
এই জায়গাটা দেখছো শশী?
আমি মাথা ঘুরিয়ে চারদিকটা দেখলাম। ও বলল,
খানিকটা অঞ্চল একেবারে প্রাণহীন। এক আশ্চর্য কারণে এখানে একটিও গাছ জীবিত নেই। জলাশয়ে জল নেই, প্রাণের চিহ্ন নেই। সম্প্রতি এই স্থানের এই করুণ অবস্থা হয়েছে। বিস্তীর্ণ অঞ্চলে কেবল মরা গাছেরা দাঁড়িয়ে রয়েছে। কেউ যেন অভিশাপের বিষ ছড়িয়ে দিয়েছে, যেন হাজার চেষ্টা করেও এই জায়গাটাকে সবুজে ভরিয়ে তুলতে পারিনি আমি।
সূর্যনারায়ণ যখন কথাগুলো বলছে, আমি আকাশের দিকে মাথা তুলে দেখলাম। শুকনো গাছের শাখাগুলো কঙ্কালের অস্থিসার হাতের মতো আকাশের দিকে তুলে রয়েছে। জায়গাটা ভালো নয়। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকেই অনুভব করলাম, এক আশ্চর্য মায়াচ্ছন্ন ভাব আমাকে আড়ষ্ট করে ফেলছে। চোখের সামনে ছেয়ে যাচ্ছে সাদা কুয়াশার স্তর।
মুখে আমি কিছু বললাম না, কারণ সেসব শুনলে সূর্যনারায়ণ আবার আমার সাহসিকতার বিষয়ে সন্দেহ প্রকাশ করবে। আমি যখন সম্পূর্ণ বিভোর হয়ে পড়েছি শুনলাম সূর্যনারায়ণ বলছে,
আর সামান্য পথ, আমরা প্রায় এসে পড়েছি।
সত্যি? তারপর ঘোড়া ছোটাতে হয়নি, শুকনো গাছের সারি ফুরোতেই আবার মাথার উপর জেগে উঠল বিস্তীর্ণ পাতার ছাউনি। সূর্যনারায়ণ আচমকা দাঁড়িয়ে পড়ল, আমিও ওর দেখা দেখি ঘোড়া থেকে নামলাম। এরপর দুটো ঘোড়া গাছের সঙ্গে বেঁধে রাখা হল। তারপর সূর্যনারায়ণ ওর ঘোড়ার পিঠ থেকে থলেটা খসিয়ে হাতে ধরে বলল,
চলে এসো শশী, ভাগ্যে থাকলে আর নিজেকে সংযত রাখতে পারলে আজ স্বর্গের দর্শন পাবে।
সম্পূর্ণ বিষয়টা এখনো আমার কাছে অস্পষ্ট। ভেতরে অস্থিরতার ঝড় উঠেছিল, তাই বললাম,
এ কোথায় নিয়ে এলে বলো তো আমাকে?
এসেই যখন পড়েছ আর প্রশ্ন করছো কেন, নিজে চোখেই দেখবে, চলে এসো।
কথা শেষ করে সূর্যনারায়ণ জঙ্গল সরিয়ে বনের ভেতর ঢুকল, আমিও চলেছি। মিষ্টি গন্ধ আসছে নাকে। খানিকটা ঢাল বরাবর নেমে দেখলাম সামনে স্বচ্ছ জলাশয়, আকারে বৃহৎ, চাঁদের পূর্ণ ছায়া পড়েছে জলে। কাছেই পাথরের গা থেকে গড়িয়ে পড়ছে একটা মিহি ঝর্ণা, ঠিক যেন গলিত রূপ। সেই জল পাথরে পা ফেলে ফেলে এসে মিশছে জলাশয়ে, জলাশয়টিকেও তরল রূপর মতো দেখাচ্ছে। বাতাসের ধাক্কায় জল কাঁপছে, জলের উপর কয়েকটা প্রস্তর খণ্ডের ছায়া পড়েছে। প্রাচীরের মতো দণ্ডায়মান প্রস্তর খণ্ডগুলো দেখলেই বোঝা যায় এগুলো প্রকৃতির সৃষ্টি নয়। সূর্যনারায়ণকে নেমে যেতে দেখলাম একেবারে জলের কাছে, তারপরও একটি প্রস্তর খণ্ডের উপর বসে আমাকে আসবার ইশারা করল। আমি ওর পাশটিতে গিয়ে বসলাম। আমার প্রশ্ন করার আগেই ও বলল,
তো জায়গাটা কেমন?
মাথার উপর জ্বলন্ত চাঁদ, চতুর্দিকে ঘন ভোর, সামনে বৃহৎ জলাশয়, বাতাসে মিষ্টি সুবাস। রাত্রিকালীন এই দৃশ্য অমরাবতী ছাড়া কিছুই নয়। বললাম,
অপূর্ব স্থান, কিন্তু এত দূরে মাছ শিকার করতে আসবার কারণ?
সূর্যনারায়ণ এরপর থলের ভিতর থেকে একটা সুগন্ধি শিশি বার করল, তারপর শিশির মুখ খুলে জলে ভেলে দিয়ে বলল,
বলবো, সব বলবো, এখন চুপ করে বসো, আগে আমাকে আমার কাজ করতে দাও, তারপর তোমার সমস্ত কৌতূহলে নিবৃত্তি করব।
কথা শেষ করে সূর্যনারায়ণ এক মুঠো অর্থ জলাশয় নিক্ষেপ করল। আমি পাথরে বসে রয়েছি নীরব। সূর্যনারায়ণ কিসের যেন একটা প্রস্তুতি করে চলেছে। এরপরও থলে থেকে বার করল একটা কাচের বড় শিশি, যা রঙিন পানীয়তে পূর্ণ রয়েছে। এরপর থলে থেকে বেরিয়ে এলো কাচের তিনটে পেয়ালা। কাচের শিশি খুলে তিনটি পেয়ালা পানীয় পূর্ণ করে ও বলল,
না শশী, এই পানীয় তুলে নাও।
আমি একটি পানীয় পূর্ণ পেয়ালা হাতে তুলে নিয়ে বললাম,
দুজন আছি যখন, তিনটে পেয়ালা পানীয় পূর্ণ কেন?
এক্ষুনি সব খোলসা হয়ে যাবে, প্রশ্ন করো না, তুমি তুমি পানীয়টা মুখে নাও।
আমি তরল গলায় ঢাললাম, ভীষণ সুন্দর স্বাদ, অমৃত যেন। অল্প সময়ের মধ্যেই চোখে নেশা ধরল। একদিকে অরণ্য রসীম মায়া, অন্যদিকে পানীয়র প্রভাব, দুই মিলে আমার নেশাতুর চোখ দুটো ভারী হয়ে এসেছে। আমাদের পেয়ালা দুটো ঘন ঘন খালি ও পূর্ণ হচ্ছে, কিন্তু তৃতীয় পেয়ালাটি প্রথম থেকেই পূর্ণ রয়েছে। এরপর সূর্যনারায়ণ নেশায় জড়ানো গলায় বলল,
এককালে পিতৃদেবের সঙ্গে এই এলাকায় খুব আসতাম, উনি ছাড়া এই এলাকার খবর কারোর কাছে ছিল না। বর্তমানে এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কারোর কাছে এই স্থানের খোঁজ নেই।
এটা কোন জায়গা?
ইন্দ্রপুরী। ইন্দ্রপুরী
একবার হেঁচকি তুলল সূর্যনারায়ণ।
পিতার মুখে জায়গাটা সম্বন্ধে অনেক গল্প শুনেছি। ওই যে পাথরের দেওয়ালগুলো দেখছো, ওগুলো আসলে রাজপ্রাসাদের ভাঙা অংশ।
রাজপ্রাসাদ?
হ্যাঁ, রাজপ্রাসাদ। এখন কিছু নেই, সব মাটিতে মিশে গেছে, জেগে আছে শুধু এই জলাশয়টা।
কোন রাজা থাকতেন?
যে সে রাজা নয় শশী, যে সে রাজা নয়, এই পৃথিবীরও কেউ নয়,
তবে
অন্য জগতের।
অন্য জগতের? অর্থাৎ?
অর্থাৎ সে 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 মানুষ নয়।
মানুষ নয়? তাহলে কি সে দেবতা?
তা নয়, তা নয়।
তবে ভূত, পিশাচ, দত্তিদান?
দেবতা ও ভূতের বাইরেও এ জগতে আরো অনেক আশ্চর্য অলৌকিক অলৌকিক জিনিস আছে, সে কথা তুমি বিশ্বাস করো?
না, আসলে সব কথা আমি আগে কারো কাছে শুনিনি। তো
তুমি শোনোনি, কিন্তু আমি শুনেছি পিতার কাছে।
তিনি কার কাছে শুনেছিলেন?
কারো কাছে না, তিনি একবার 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 পথভ্রষ্ট হয়ে এখানে এসে পড়েছিলেন এবং নিজের চোখে সব দেখেছিলেন।
কি দেখেছিলেন?
সে কথাই তো বলবো বলে তোমাকে এনেছি। শোনো, অপদেবতা ও দেবতার মধ্যবর্তী পর্যায়ে বিরাজ করে আরো কিছু শক্তি, যাদের উপদেবতা বলে, যক্ষ, কিন্নর, বিদ্যাধর, গুজ্জক, অপ্সরা, এরা সকলেই উপদেবতা। মূলত এদের বাসস্থান হিমালয় অঞ্চলে, কিন্তু এদের নিজস্ব প্রয়োজনে সমতল ভূমিতেও এরা অধিষ্ঠান করে। তো এদের মূল মন্ত্র হচ্ছে মায়া। মায়ার আড়ালে লুক্কায়িত অবস্থায় এরা থাকে। এরা নানান রূপ ধরতে পটিয়সী, আশ্চর্য শক্তি বলে এরা যা খুশি তাই করতে পারে। সুন্দর প্রাসাদ নির্মাণ, স্বচ্ছ সরোবর, পুষ্প উদ্যান, এসব ছাড়া এরা থাকতে পারে না। যেখানেই এদের অবস্থান সেখানেই এসবের দেখা মেলে। তবে তবে সবটাই থাকে লোকচক্ষুর আড়ালে। ওদের তুমি এক কথায় ভালো কি মন্দ কিছুই বলতে পারবে না। নিজের স্বার্থ চরিতার্থ করবার সময় এদের থেকে ভালো কেউ হয় না। তখন তোমার সম্মুখে হয়তো স্বর্গ সুখ এনে দাঁড় করাবে, কিন্তু কোনো কারণে রুষ্ট হলে প্রতিশোধ নিতেও পিছু পা হয় না। আর সেই প্রতিশোধ এমনকি মৃত্যু পর্যন্ত গড়াতে পারে। আসলে ওরা তো মানুষ নয়, তাই ওদের কাছ থেকে মনুষ্যোচিত ব্যবহার আশা করাও ভুল।
দাঁড়াও সূর্যনারায়ণ, তার মানে তুমি বলতে চাইছো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মানে এখানে এখানে এককালে কোন উপদেবতাদের বসবাস ছিল?
একদমই তাই। আমার পিতা পথভ্রষ্ট হয়ে এই স্থানের আবিষ্কার করেন। খুব বেশি মানুষের পদচিহ্ন এই স্থানে পড়েনি,
কিন্তু এসব মেনে নেওয়া তো শক্ত।
সে আমিও প্রথম প্রথম মানতে চাইনি, কিন্তু তাতে কি, বিশেষ করে আমি আমি অনেক প্রমাণ পেয়েছি।
আমি পরবর্তী প্রশ্নটা সূর্যনারায়ণকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, এমন সময় জলাশয়ে ঢেউ উঠল। সূর্যনারায়ণ সেটা লক্ষ্য করে প্রায় ছুটে এসে আমার মুখ চেপে ধরল, তারপর ইশারা করে আমাকে পাথরের আড়ালে সরে যেতে বলল। আমি পাথরের আড়ালে মাথা নিচু করে বসলে সেও আমার পাশে এসে বসল। তারপর মাথা সামান্য উঁচু করে জলের দিকে চেয়ে রইল। ওর দেখা দেখি আমিও মাথা তুললাম। তারপর চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না।
শশী মুখুজ্জে খানিকক্ষণের জন্য থামলেন, তারপর অন্দর মহলের দিকে তাকিয়ে বললেন,
এ নিধিরাম, গড়গড়ার আগুনটা একটু দেখে যাস তো।
পরক্ষণেই নিধিরাম এসে গড়গড়ার আগুনদানিটা খসিয়ে নিয়ে গেল। তারপর পাকশালা থেকে পাত্রটায় দগদগে কাঠ কয়লা পূর্ণ করে গড়গড়াটা সাজিয়ে দিল। শশী মুখুজ্জে বেশ কয়েকবার ধোঁয়া ছাড়লেন, তারপর বললেন,
গলার গাছটা সামান্য ধরেছিল, বছরের প্রথম বৃষ্টিপাত, কেমন একটা শীত শীত ভাব আসছে।
নিধিরাম এতক্ষণ গড়গড়ার আগুনে পাখার বাতাস করছিল। শশী মুখুজ্জের কথা শোনবার পর সে বাতাস থামিয়ে বলল,
সকালে একবার গিরি কবিরাজকে আসতে বলি কর্তা।
না না, তেমন কিছু না, তুই এখন যা।
নিধিরাম চলে গেল। কিরোধ ভট্টাচার্য প্রশ্ন করলেন,
পাথরের আড়াল থেকে কি দেখলেন কর্তা? আমার যা তর সইছে না।
শশী মুখুজ্জে আলবোলার নলটা নামিয়ে দুইবার গলা পরিষ্কার করলেন।
সূর্যনারায়ণের এতক্ষণের বক্তব্য সত্য হল। দেখলাম জলের উপরে একটা মাথা জেগে উঠেছে, একটা মেয়ে মানুষের মাথা। চাঁদের রূপলি আলো পড়ে তার জলে সিক্ত বিস্তর কেশরাশি জলময় বিছিয়ে যেন উজ্জ্বল আলোক বিচ্ছুরণ ঘটাচ্ছে। বিস্ফারিত চোখ নিয়ে আমি সূর্যনারায়ণের দিকে চাইলাম, লক্ষ্য করলাম ওর ঠোঁট হাত পা সব থরথর করে কাঁপছে। তবে আশ্চর্য হলাম আরো একটা দৃশ্য দেখে, সূর্যনারায়ণের দু চোখ দিয়ে অশ্রুধারা নামছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
তুমি কাঁদছ?
ও স্নায়বিক উত্তেজনার বশবর্তী হয়ে কম্পমান ঠোঁটে বলল,
জীবনে এই এই প্রথমবার দর্শন পেলাম।
তারপর চোখ মুছে বলল,
হয়তো তোমার জন্যই আমার এই সৌভাগ্য হল। তুমি দেখেছো শশী, ওই দেখো জলের উপরে সে ভেসে উঠেছে, মায়াবিনী উপদেবী। কি, আমার কথা এবার সত্য হলো তো? বিশ্বাস হচ্ছে এবার?
মায়াচ্ছন্ন রাতে অপার্থিব দৃশ্য দর্শন করে আমার মুখের কথা হারিয়ে গিয়েছিল। আমি মাথা নেড়ে বললাম,
সত্য, সব সত্য, তুমি যা বলেছিলে সব বিশ্বাস করছি আমি। কিন্তু
কিন্তু এ কে?
অপ্সরা, অপ্সরা উপদেবীদের মধ্যে একটি বিশেষ গণ। রূপ লাবণ্যের উজ্জ্বল ছটা দেখতে পাচ্ছ না? এদের দৈহিক সৌন্দর্যের কাছে চাঁদের জ্যোৎস্নাও ফিকে হয়ে আসে। এরা অনন্ত যৌবনের অধিকারী।
আমি এক দৃষ্টি জলের দিকে চেয়ে রইলাম। উপদেবী জলে আড়লন তুলে পাড়ের দিকে এগিয়ে এল। অনেকটা আমাদের দিকেই তার আগমন। ভাবলাম আমাদের উপস্থিতি টের পেয়েছে বোধ হয়। ভয় জড়ো হল ভিতরে, গলাটা শুকিয়ে আসছে। ইতিমধ্যেই দেখি অপ্সরা সম্পূর্ণ মুখমণ্ডল জলরাশি থেকে তুলে দাঁড়িয়েছে। আহা, কি তার রূপ! দুচোখ ঝলসে যাবার জোগাড়, চুলের গোছা সমস্ত জলময় যেন বিরাজ করছে, দেহের রং যেন কাঁচা স্বর্ণ, প্রশস্ত কপাল, ময়ূরের মতো চোখ সদা চঞ্চল, পটে আঁকা চিত্রের মতো মুখ। আহা, এমন রূপ কোনো মর্ত্যবাসীর হতে পারে না। ভেজা স্বর্ণাভ মুখমণ্ডলে চাঁদের আলো পিছলে যাচ্ছে। এরপর ধীরে ধীরে জলের গভীরতা ভেদ করে ওর কোমল হাত তুলে দিল স্থলের দিকে। তারপর খানিক আগে সূর্য নারায়ণের প্রস্তুত করা পানীয়র পেয়ালাটা তুলে নিল। রক্তাভ ঠোঁট স্পর্শ করে সে পান করল তরল, তৃপ্ত হল। সেই সঙ্গে আমাদের নাকে এসে ধাক্কা দিল আশ্চর্য মাদকতাপূর্ণ মিষ্টি সুবাস। সূর্য নারায়ণ পাথরের মূর্তির মতো অপরূপ শোভা দুচোখ দিয়ে গিলে চলেছে। আমার কপাল জুড়ে শেদ জমেছে, বুক যে অস্থির তা ভালোই টের পাচ্ছি। তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। অল্প অল্প করে তার কোমল শরীরের ঊর্ধ্ব অংশ জলের ভেতর থেকে উঠে এলো পাথরের দিকে। স্পষ্ট দেখলাম আমাদের দিকে পিঠ দিয়ে সে চাঁদের আলো গায়ে মাখছে। অর্ধেক শরীর এখনো জলে নিমজ্জিত। আমি যখন অপ্সরার রূপে সম্পূর্ণ মোহিত হয়ে পড়েছি, সূর্য নারায়ণ আমার হাত ধরে ঝাঁকিয়ে ধীর কণ্ঠে বলল,
শশী, জলের মাঝখানে দেখো।
আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম আরো তিনখানি মাথা জলের উপর জেগে উঠেছে। অর্থাৎ অপ্সরা একা নয়, ওর সঙ্গীও রয়েছে। নক্ষত্র ও চাঁদের আলো মেখে এরা জলকেলি করে। এরপর জলের ঠিক যেখানে চাঁদের ছায়া পড়েছে সেখানে ভেসে এসে দাঁড়ালো ওরা। প্রত্যেকেরই রূপের আগুনে পুড়ে যেতে ইচ্ছে হচ্ছিল আমার। মায়া না হলে অমন রূপ হয় না। চাঁদের ছায়াকে মাঝখানে রেখে ওরা জলের উপরে ভেসে উঠল। প্রত্যেকেরই হাতে ধরা রয়েছে একটি করে প্রস্ফুটিত পদ্ম। অতি নমনীয় ভঙ্গিমায় ওরা পদ্ম ফুলটিকে ধরে রেখেছে বুকের কাছে। শীতল বাতাস উঠেছে, প্রকৃতি শান্ত। কিছুক্ষণের জন্য যেন সবকিছু স্তব্ধ। এরপর লক্ষ্য করলাম সুরেলা ধ্বনি তুলে ঘূর্ণায়মান অবস্থায় সেই তিন অপ্সরা চাঁদের ছায়াকে প্রদক্ষিণ করে চলেছে। তাঁদের গুনগুন অস্পষ্ট সঙ্গীতের সুরমূর্ছনায় আশ্চর্য মোহ আছে, একটা নেশা আছে। দেহ মনের এতকালের সঞ্চিত ক্লান্তি এক নিমেষে যেন উধাও হয়ে গেল। সূর্যনারায়ণ ফিসফিস শব্দে বলল,
কেমন দেখছ শশী? স্বপ্নের মতো, স্বপ্নের মতো।
স্বপ্নই বটে, তবে ওই যে তিনজনকে একসঙ্গে দেখছ, ওরা দাসী। আর প্রথমে যাকে দেখলে ওই হচ্ছে রানী, রূপের খামতি কারো নেই।
আচ্ছা, এরা কি সাপগ্রস্ত হয়ে মরতে নেমে এসেছেন, নাকি কোনো দৈব আয়োজনে এরা সামিল হয়েছেন?
আমার মুখের কথা ফুরুতে জঙ্গলের দিক থেকে একটা কর্কশ শব্দ ভেসে এলো। মনে হলো কোনো হিংস্র জন্তু ক্রোধে ফুঁসছে, আর সঙ্গে সঙ্গে অপসরা জলে লাফিয়ে পড়ল। তিনজন দাসীও তলিয়ে গেল। জলাশয়ে খানিকক্ষণের জন্য পা উঠল, তারপর সব শান্ত। আমি সবটা লক্ষ্য করে যখন জলের দিকে পাথর দৃষ্টিতে তাকিয়ে রয়েছি, সূর্যনারায়ণ আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল,
দেখলে দেখলে শশী, শেষ দৃশ্যটা তুমি দেখতে পেয়েছ? মৎস্যকন্যা, মৎস্যকন্যা।
আমার মুখ থেকে কেবল এই একটি শব্দই খসল, মৎস্যকন্যা। আমি স্পষ্ট দেখলাম অপসরা জলে ঝাঁপিয়ে পড়বার সময় একটা নীলাভ রঙের বৃহতাকায় মৎস্যপুচ্ছ জুড়ে রয়েছে তার কোটি দেশ থেকে। অর্থাৎ সে অর্ধেক মানবী এবং বাকি অর্ধেক মৎস্য।
হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ, আমিও পায়ের জায়গায় রঙিন পাখনা দেখেছি। আচ্ছা, তুমি এদের আগে কখনো সত্যি দেখোনি? মানে পিতার সঙ্গে যখন এখানে এসেছিলে তখনকার কথা বলছি, তখন দেখোনি?
এমন সৌভাগ্য আমার হয়নি। হ্যাঁ, তবে পিতৃদেব নিজে একবারই দেখতে পেয়েছিলেন। তার মুখেই শুনেছিলাম এদের সুগন্ধি দিয়ে মাদকদ্রব্য দিয়ে আকৃষ্ট করা যায়, কিন্তু বনের ভেতর থেকে ভেসে আসা ভয়ঙ্কর শব্দটা কিসের বলো তো?
আমিও তো ঠিক বুঝলাম না। আচমকা কর্কশ শব্দটা ভেসে এসে সমস্ত কিছু পণ্ড করে দিল। ঘটনায় ছেদ না পড়লে হয়তো আরো কিছু আমরা দেখতে পারতাম, আরো হয়তো কিছু দেখবার বাকি ছিল।
না, আর এই স্বর্গীয় দৃশ্যের পুনরাবৃত্তি ঘটবে না। ওরা জেনে গেছে কেউ ওদের উপর নজর রাখছিল, মনুষ্য জগৎ থেকে ওরা দূরে থাকতে চায়, মানুষদের ওরা ধরা দিতে চায় না, নিজের অবস্থান কখনোই জানাতে চায় না বাস্তব জগৎকে। আর কোনোদিন ওদের দেখা যাবে কিনা সে বিষয়েও সন্দেহ থেকে গেল। ওরা চিরতর এখান থেকে চলেও যেতে পারে। মনে রেখো, ওরা রূপ বদল করতে দক্ষ। না, আর এখানে থাকা ঠিক নয়। এতক্ষণ ওদের সৌন্দর্য দর্শন করলাম, ওদের হিংস্র রূপও কিন্তু মারাত্মক। পরিবেশের বদল হওয়ার আগেই চলো সরে পড়ি। কিন্তু এই অদ্ভুত শব্দটা কিসের তুমি জানো না তো? চলো তো, দেখা যাক।
কথা শেষ করে সূর্যনারায়ণ জঙ্গলের দিকে পা বাড়াল, আমিও সঙ্গে চললাম। চাঁদের আলো জঙ্গলের কোথাও কোথাও স্তূপের মতো জেগে আছে। জলাশয়ের চারপাশটা অনুসন্ধান করে চলল সূর্যনারায়ণ। তারপর মরা জঙ্গলের দিকে এগিয়ে গেল। কিছুটা এগিয়ে এক স্থানে এসে থামল। সেখানে দাঁড়িয়ে মাটির দিকে চেয়ে দেখলাম, প্রায় হাতখানেক লম্বা ধূসর রঙের কিছু পালক পড়ে রয়েছে, আর তার থেকে কয়েক পা দূরে সরু সরু শুকনো গাছের ডাল দ্বারা নির্মিত একটা বিরাটাকায় পাখির বাসা ভেঙে পড়ে আছে। বাসাটার আকার এতটাই বড় যে ওর মধ্যে অনায়াসে একটি মানুষ প্রবেশ করতে পারে। আমি যখন বিস্ফারিত চোখে বাসা ও পালকের দিকে চেয়ে আছি, সূর্যনারায়ণকে দেখলাম ও মাথার উপরের উঁচু মরা গাছটার দিকে চেয়ে। ওর ওভাবে চেয়ে থাকার অর্থটা বুঝলাম। ওর অনুমান, এই মৃত গাছের উপর থেকেই বাসাটা ভেঙে পড়েছে। কিন্তু এত বড় পালক ও বাসা কোন পক্ষীর হতে পারে? এই প্রশ্নটা দুজনেরই মাথায় এসেছিল। আমি সূর্যনারায়ণকে জিজ্ঞেস করলাম,
কি
সেই কথাই তো ভাবছি। এখানে এত বড় পাখির অবস্থান আগে তো কখনো লক্ষ্য করিনি। পাখিটা এলো কোথা থেকে? পালকের যা বহর তাতে না না না, অরণ্যে নজর রাখতে হবে, আর এখানে থাকা ঠিক নয়। চলো শশী, আমরা ফিরে যাই। আর একটা কথা, আজ রাতের প্রত্যেকটা বিষয় গোপন রাখাই শ্রেয়।
আমি আর কোনো কথা বাড়াইনি, কারণ একটা হতাশা ভাব গ্রাস করে ফেলেছিল আমাকে। কেমন একটা অপূর্ব অতৃপ্তি মনের ভেতর বহন করে নিয়ে চলেছিলাম। ঘোড়ায় দুজনে চড়লাম বটে, তবে আমার মধ্যে আশ্চর্য দৃশ্যের ঘোরটা এখনো জীবিত আছে। সূর্যনারায়ণ দিব্যি মেজাজে ঘোড়া ছোটাচ্ছে, আমার নিস্তেজ ভাবটা যেন ঘোড়ার দেহ সঞ্চালিত হয়ে পড়েছে। এমনিতে চন্দ্রালোকে পথ চলতে তেমন অসুবিধে হচ্ছে না, কেবল শুকনো গাছপালা পেরিয়ে সবুজ অরণ্যের মধ্যে দিয়ে চলবার সময় আমি সূর্যনারায়ণকে অনুসরণ করছিলাম। ঘোরের সামান্য আলো দেখা দিয়েছে, গাছের ভাঁক ফোঁকর দিয়ে দণ্ডের ন্যায় আলো এসে পড়েছে গায়ে। তবে সমস্ত পথ আমি একটা ঘোরের মধ্যেই ছিলাম। মৎস্যকন্যা দর্শনের চিত্র আমার চক্ষু যেন কিছুতেই মুছে ফেলতে পারছে না। জঙ্গলের দিকে কিছুটা পথ যাওয়ার পর সূর্যনারায়ণ আবার ঘোড়ার রশি টেনে ধরল, আমাকেও দাঁড়িয়ে পড়তে হল। তারপর সূর্যনারায়ণ যেদিকে তাকিয়ে রয়েছে সেদিকে নজর ঘুরিয়ে দেখি, কোমর পর্যন্ত উঠে থাকা জঙ্গলের ভিতর কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। চেনার উপায় নেই, অধিকটা অন্ধকার। সূর্যনারায়ণ আমাকে ঘোড়ার উপরে থাকবার নির্দেশ দিয়ে নিজে নামল, তারপর চিৎকার করে বলল,
কে ওখানে?
জোপের ভিতর থেকে লোকটা সামান্য নড়ল, তারপর দ্রুত পায়ে সামনে এসে নমস্কার করল।
প্রণাম কর্তা।
একজন বৃদ্ধ লোক ঝট করে সূর্যনারায়ণের উপর থেকে চিন্তার স্তরটা সরে যেতে দেখলাম। ও বলল,
কি ভোর রাতে আপনি জঙ্গলের মধ্যে কি করছেন কবিরাজ মশাই?
কতগুলি ঔষধি সংগ্রহ করছিলাম কর্তা, এ দেখুন।
বলে কবিরাজ কোমরে ঝুলে থাকা থলের ভিতর থেকে এক মুঠো গাছের শিকড়, পাতা, গাছের ছাল ও ফুল বার করে দেখাল। সূর্যনারায়ণ সেগুলো দেখে নিয়ে বলল,
ওষুধ সংগ্রহ করছেন সে তো ভালো কথা, তা এইসব কাজ তো দিনের আলোতে করতে পারলেই পারেন।
মাফ করবেন কর্তা, সে হয় না। একই উদ্ভিদের পুষ্প চন্দ্রালোকে সিক্ত হবার পরে যে কার্য সম্পন্ন করে তা আবার সূর্যালোকে কার্যক্ষমতা হারিয়ে ফেলে, সে কারণে চন্দ্রালোকিত রাতে আমাকে বিশেষ কিছু ঔষধি সংগ্রহ করতে বেরোতে হয় কর্তা।
সে না হয় বুঝলাম, তবে শুনুন, একা এদিকে আসবেন না, বিপদ হতে পারে।
এই বৃদ্ধের আর কতগুলি শ্বাস বাকি আছে কর্তা যে বিপদের ভয় পাব? এই বৃদ্ধ চামড়া আর বিস্বাদ মাংস বাঘে ছবে না।
অরণ্য আর আগের মতো নেই কবিরাজ মশাই, সাবধানে থাকাতেই মঙ্গল। আপনার কিছু হোক এ আমি চাই না, তবে আপনার অবর্তমানে আমার জমিদারির অংশের মানুষের কি হবে সেটা ভেবে দেখেছেন? কেউ চিকিৎসা পাবে না, এরপর থেকে বনে ওষুধ সংগ্রহ করতে হলে আমার ওখান থেকে দেখা করে আসবেন, আমি সঙ্গে দুজন লেঠেল দিয়ে দেব, ঠিক আছে?
আগে ঠিক আছে কর্তা।
কথা শেষ করে সূর্যনারায়ণ ঘোড়া ছুটিয়ে দিল। আমি তাকে অনুসরণ করে চললাম। মহলে পৌঁছে সূর্যনারায়ণকে ঝরঝরে দেখাল। ও যেন এত বড় বিষয়টা সহজে হজম করে ফেলেছে, কিন্তু আমি অলৌকিকতার স্পর্শ থেকে সহজে রেহাই পেলাম না। সে উপদেবী বলো আর মৎস্যকন্যাই বলো, নেশার মতো ছেয়ে থাকলো চোখের সামনে।
এরপর কি হল?
সূর্যনারায়ণের সঙ্গে আমার কয়েকদিন দেখা হল না। চাকর খগেন এসে জানালো যে পার্শ্ববর্তী গায়ের একটা বাচ্চা মেয়েকে নাকি বাঘে তুলে নিয়ে গেছে। সূর্যনারায়ণ ঘটনাস্থলেই গেছে। একদিন বিকেলবেলা হঠাৎ সূর্যনারায়ণ আমার ঘরে এসে বলল,
না হে শশী, তৈরি হয়ে নাও, শিকারে বেরোব।
শিকার শব্দটায় আমার তখন আগ্রহ উচ্চ মাত্রার, কিন্তু হঠাৎ করে শিকারে যাওয়ার প্রস্তাবে আমি যেমন অবাক হয়ে গেলাম, কারণ বাঘ শিকার তো আর ছেলে খেলা নয়, তার একটা প্রস্তুতি আছে। বললাম,
এই বেলা যাবে শিকারে?
বলি শিকারের আবার এবেলা ও বেলা কি, তুমি কি পাঁজি রেখে বন্দুক ছোড়ো নাকি? না না, আগ্নেয়াস্ত্র নিয়ে তৈরি হয়ে নাও, জঙ্গলের সব ব্যবস্থা করা আছে।
ব্যবস্থা করা আছে?
হ্যাঁ, তবে আর বলছি কি, দিন দুই ধরে আমি এইসবেরই ব্যবস্থাপনায় দিনপাত করছিলাম, অবশ্য খগেনও সহযোগিতা করেছে।
কে কে যাচ্ছি?
কে কে মানে? একটা অসুস্থ বৃদ্ধ বাঘকে মারতে তুমি আর আমি কি যথেষ্ট নয়? সঙ্গে একজোড়া বন্দুক যাবে, বাক্স ভর্তি টোটা, আর কি চাই? নাও না না না, আর দেরি করো না, অন্ধকার নামার আগে আমাদের জঙ্গলে প্রবেশ করতে হবে, চলো।
এরপর আমি আর কথা বাড়াইনি, ধনওয়ালাটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। যাবো তো আমরা দুইজন, তাই সেই রাতে সেই ঘোড়া দুটিকেই প্রস্তুত করা হয়েছে। দেখলাম আগের মতোই সূর্যনারায়ণের ঘোড়ার পিঠে থলে বাঁধা। এরপর সূর্যনারায়ণ কাঁধে বন্দুক ঝুলিয়ে ঘোড়ায় উঠে বসল। বাঘ শিকারে যাচ্ছি, সেও প্রথমবার। সূর্যনারায়ণের মুখে শুনেছিলাম তার নাকি চার পেয়ে জানোয়ারের শিকারের অভিজ্ঞতা আছে, জঙ্গলের বাসিন্দা যখন এটা স্বাভাবিক। তবে আমি বালি হাঁস থেকে সোজা বাঘ শিকারে যাচ্ছি, তাই উত্তেজনাটা আমার অনেকটাই বেশি। আলো কমে আসার আগে আমরা জঙ্গলের প্রায় মাঝামাঝি পর্যায়ে এসে থামলাম। সূর্যনারায়ণ নিজের ঘোড়ার পিঠ থেকে থলেটা নামিয়ে প্রাণী দুটোকে ছেড়ে দিল। তারপর ওদের খেঁদিয়ে দিতেই দেখলাম ঘোড়া দুটো আমাদের মাড়িয়ে আসা পথের দিকে ছুটল।
ওরা ঠিক ফিরে যাবে, চলো শশী, বাকি পথটা আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। ঘোড়া দুটো ছেড়ে দিলাম কারণ শিকার পর্ব চলাকালীন বাঘের হাতে ওরা জখম হতে পারে, চলো।
কথা শেষ করে সূর্যনারায়ণ জঙ্গল ঠেলে হাঁটা শুরু করল, আমি ওকে লক্ষ্য করে এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে মনে একটা প্রশ্নের উদয় হল, বললাম,
আচ্ছা, ফিরে যাওয়ার সময় ঘোড়া দুটো বাঘের মুখে পড়বে না তো?
সে সুযোগ কম, কারণ বাঘটা গ্রামের আশেপাশে ঘোরাফেরা করে। তাছাড়া বৃদ্ধ বাঘ যখন, দুটো ঘোড়ার সঙ্গে ছুটে পারবে না। বরং আমাদের ফিরে যাওয়ার জন্য ওদের আটকে রাখলেই বিপদ বাড়ত।
সে না হয় বুঝলাম, কিন্তু বাঘ যখন গ্রামের আশেপাশে ঘোরাফেরা করে বলছো, তখন আমাদের বনের মধ্যিখানে আসবার কি প্রয়োজন?
আছে ভায়া, আছে। শুধু কি বাঘ মারতে এসেছি নাকি?
তবে আবার মৎস্যকন্যা,
তুমি এখনো সেরাতের কথা ভুলতে পারোনি দেখছি। অবশ্য না ভোলাটাই স্বাভাবিক। আসলে এতকাল পর্যন্ত তুমি কোনো অপার্থিব বস্তুর দর্শন করনি বলেই তোমার এই হাল। দেখো, আমাদের কাশীপুরে কিন্তু আশ্চর্য জিনিসের কমতি নেই। কপালে থাকলে বাঘ শিকার করতে এসে অন্য কিছুও তোমার নজরে পড়তে পারে।
কি জিনিস সেদিনের সেই বৃহৎ পক্ষী?
তা কেন, ধরো আমার জানার বাইরেও তো কিছু থাকতে পারে। তবে অধিক কৌতূহল ভালো নয় শশী, ধৈর্য ধর। আমি কথা দিচ্ছি, যে অভিজ্ঞতা নিয়ে তুমি দেশে ফিরবে তা জীবদ্দশায় ভুলবে না।
বেশ কিছুটা এগিয়ে যেতেই আমরা একটা ক্ষুদ্র জলাশয়ের সামনে এসে দাঁড়ালাম। বড় বড় বৃক্ষ ছোট জলাশয়টিকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে। ঘন ঝোপঝাড়েরও কমতি নেই। এরপর সূর্যনারায়ণ আমাকে একটি গাছের দিকে ইশারা করে দেখতে বলল। আমি সেদিকে তাকিয়ে দেখি গাছের উপরের মস্ত দুটি ডালকে অবলম্বন করে মাচা বাঁধা রয়েছে। গাছের গোড়ার সামান্য উঁচু থেকে একটা কাঠের মই উঠে গেছে মাচা পর্যন্ত। সূর্যনারায়ণ বন্দুক ও থলে হাতে উপরে উঠে গেল, আমিও মাচায় চড়ে বসলাম। এই উঁচু স্থান থেকে এখন বৃষ্টি অনেক দূর যাচ্ছে, দিনের আলো নিভ নিভ। সূর্যনারায়ণ থলের ভিতর আঁতড়ে একটি রেড়ির তেলের বাতি বের করে জ্বালল। কাচের আধারে বাতিটা স্থির হয়েও আলো দিচ্ছে। তারপর বন্দুকে টোটা পূর্ণ করে হাতের সামনে রাখল। আমিও নিজের বন্দুকটাকে দেখে নিলাম, সব ঠিক আছে। রাত নামতে দেরি নেই, মাচার উপর বসে আছি দুজনে। মিটমিটে আলো জ্বলছে মাচার উপর। বাঘ শিকারের অভিজ্ঞতা আমার নেই, তবুও আয়োজনে কিছু একটা কম থাকায় বললাম,
সে বাঘ কি রাতের বেলায় জলাশয়ে জল খেতে আসবে?
না শশী, সে এখানে আসবে কেন? তাকে এখানে ডেকে আনতে হবে।
কিভাবে ডাকবে?
রাত নামতে দাও, সব জেনে যাবে। তবে শিকারে এসে চুপ করে বসে থাকাই নিয়ম। বেশি কথা বললে নিজেই শিকারে পরিণত হবে।
এরপর অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। রাত চুপ করেই নামল। চারিদিক থেকে অন্ধকার চেপে ধরল আমাদের। আকাশে নক্ষত্র চাঁদ উঠেছে, ফিকে আলো এসে পড়েছে জলে। কীট পতঙ্গ হুতম প্যাঁচার ঘন ঘন শব্দ কানে আসতে লাগল। উড়ন্ত বাদুড়ের ছায়া দেখলাম জলাশয়ে। দিনের সৌন্দর্যে ভরপুর বন রাতে কত ভয়ানক হতে পারে, তা রাত্রিকালে বনে বাস না করলে বোঝার উপায় নেই। ঝোপের ভিতরে জ্বলন্ত চোখ দেখলে কিংবা শুকনো পাতার সরসর আওয়াজ এলে আমি সতর্ক হাতে বন্দুক তুলে ধরছি আর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সূর্যনারায়ণের দিকে চাইছি। সূর্যনারায়ণ বারবার ইশারা করে আমাকে বন্দুক নামিয়ে রাখতে বলছে।
না না না, সে এখনো আসেনি।
রাত
আরো বাড়ল। বুনো গন্ধ মেঘে একটা হাওয়া ছুঁয়ে যাচ্ছে আমাদের, বসে থাকার মধ্যেও যে একটা ক্লান্তি আছে সেটা সবে মাত্র অনুভব করতে শুরু করেছি। এমন সময় জলাশয়ের ধার থেকে একটা ছাগল ছানার ভয়ার্ত চিৎকার ভেসে এল। আমি বন্দুক হাতে তুললাম, তারপর ফিস ফিস করে সূর্যনারায়ণকে বললাম,
আর তো রাতটা শুনতে পেলে, এত রাতে এখানে ছাগল এলো কোত্থেকে?
ছাগলটা আমি রেখে গিয়েছিলাম বেলার দিকে, মাচা বাঁধবার সময় লোক দিয়ে ওটাকে গ্রাম থেকে আনিয়েছিলাম। আমাদের আসার আগেই ও যাতে বাঘকে আমন্ত্রণ না দিয়ে ফেলে তাই কবিরাজকে বলেছিলাম ছাগলটাকে আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতাম। তা কবিরাজ আফিমের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছে, সেই থেকে ছাগলটা পড়ে পড়ে ঝিমুচ্ছে।
সবটা আমার কাছে পরিষ্কার হলো এবার, আমি শান্ত হলাম। সত্যিই তো, ছাগল দেখে বাঘকে প্রলুব্ধ না করতে পারলে সে আসবে কেন? সূর্যনারায়ণের ব্যবস্থা পাকা, বাঘ ফাঁদে পড়তে বাধ্য। আমি অন্তরে অন্তরে সূর্যনারায়ণের প্রশংসা করছি। ঠিক সেই সময় সূর্যনারায়ণ বলে উঠল,
না না না, আর বসে থাকা চলে না। শোনো, আমি নিচে নামছি, তুমি মাচায় থাকো, বন্দুকের নলটা ছাগলের দিকে রেখো। মনে রাখবে, বাঘ কিন্তু তোমাকে বন্দুক ছোড়ার বেশি সুযোগ দেবে না। প্রথমবারই লক্ষ্য ভেদ হওয়া চাই, ঠিক আছে?
আমি সূর্যনারায়ণের কথা মতো বন্দুকের নল সামনের দিকে তাক করে রাখলাম, কিন্তু এটা বুঝলাম না ও কেন মাচা থেকে নামছে। জিজ্ঞেস করলাম,
তুমি হঠাৎ নামছো কেন?
সূর্যনারায়ণ ঝোপের দিকে হাতের ইশারা করে বলল,
ওগুলো দেখতে পাচ্ছ না?
আমি নজর ঘুরিয়ে দেখলাম, অন্ধকারের মতো জমে থাকা ঝোপের ভেতর জোড়া জোড়া বেশ কিছু চোখ জ্বলছে। ছাগলটা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করছে। সূর্যনারায়ণ বন্দুক ঘাড়ে মই বেয়ে নামতে নামতে বলল,
ওগুলো শেয়াল, ছাগলের ডাক শুনে এসেছে, ওদের সরিয়ে দিয়ে আসি। ছাগল টেনে নিয়ে গেলে বাঘ আর আসবে না, তুমি তৈরি থেকো।
সূর্যনারায়ণ ঝোপের দিকে হেঁটে যেতে শেয়ালের সমবেত চিৎকারে ছাগলের ডাক চাপা পড়ল। সূর্যনারায়ণ ছাগলটাকে আগলে রেখে শেয়াল তাড়িয়ে চলল। শেয়ালগুলো পেয়ারা, কচি মাংসের ঘ্রাণ নাকে ঢাকায় ওরাও সরতে চাইছে না। আমি মাচা থেকে বললাম,
সূর্য গুলি ছুড়ব?
না না, গুলির শব্দ হলে বাঘ আর আসবে না।
অল্পক্ষণ পরেই শেয়ালের দল বাধ্য ছেলের মতো নিজে থেকে সরে পড়ল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। ছাগলের কান্না আবার শোনা যেতে লাগল। সূর্যনারায়ণকে ফিরতে দেখলাম, অনুমান করলাম পরিস্থিতি থিতিয়ে এসেছে। এমন সময় ছাগলের সামনে জঙ্গলে আবার দেখতে পেলাম দুটো চোখ জল জল করছে। এবারের চোখ জোড়া আকারে বড়, যেন অন্ধকার ভেদ করে দুটো হীরকখণ্ড ফুটে উঠেছে। আমার কেমন ভয় হল, হাতের বন্দুকটা কেঁপে উঠল। তবে বাঘ কি এসে পড়েছে? প্রশ্নটা মাথায় ঘুরপাক খেতে চিৎকার করে সূর্যনারায়ণকে সাবধান করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। সূর্যনারায়ণ আমার সংকেত পূর্ণ উচ্চারণ বুঝল ও সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে পড়ল। ঘাট থেকে বন্দুক খসিয়ে ফেলবার সময় হল না ওর, তার আগে বাঘটা লাফিয়ে বেরিয়ে এলো সূর্যনারায়ণের সামনে। তারপর ছাগলের ঘাটটা কামড়ে ভেঙে দিয়ে ওটাকে শান্ত করল।
এরপর সূর্যনারায়ণ সামান্য নড়বার আগেই ওর গায়ের উপর ছাপিয়ে পড়ল একটা প্রকাণ্ড বাঘ। আমি কিছু না দেখে পরপর দুটো গুলি ছুড়লাম। ততক্ষণে বাঘ ও সূর্যনারায়ণ দুজনেই জঙ্গলের আড়ালে চলে গেছে। আমি ভালো মতোই জানি আমার কম্পমান হাতে ছোঁড়া গুলি লক্ষ্য ভেদ করেনি। সূর্যনারায়ণের আর কোন সাড়া শব্দ নেই, কেবল অরণ্য কাঁপিয়ে বাঘের গর্জন শোনা গেল। আমি থরথর করে কেঁপে চলেছি আর ব্যস্ত হয়ে বন্দুকের টোটা ভরবার কাজ করছি। তাড়াহুড়োতে সে কাজও ঠিকভাবে করতে পারছি না। ওই অবস্থাতেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কয়েকবার চিৎকার করলাম,
সূর্যনারায়ণ সূর্যনারায়ণ তুমি ঠিক আছো? সূর্যনারায়ণ ঠিক আছো তুমি?
কোনো জবাব এল না। অন্ধকারে অস্পষ্ট চারদিক, ঝোপের ভেতর থেকে কেবল বাঘের গর্জন ভেসে আসছে। সূর্যনারায়ণের কোনো চিহ্ন নেই। জঙ্গল অসম্ভব কাঁপছে। বেশ বুঝতে পারলাম, সূর্যনারায়ণ বাঘের সঙ্গে সংগ্রাম করে চলেছে।
কিন্তু ওকে তো একা ছাড়া যায় না। বন্দুক হাতে তোলবার সুযোগ সে পায়নি। খালি হাতে অন্ধকারে জঙ্গলে বাঘের সঙ্গে পেরে ওঠা ওর পক্ষে সম্ভব নয়।
তাই আর চুপ করে মাচায় বসে থাকতে পারলাম না। বন্দুক টোটা পূর্ণ করলাম। তারপর ক্ষীণ আলোটা হাতে করে মাচা থেকে নামলাম। এক হাতে আলো আর অন্য হাতে বন্দুক সামনের দিকে ধরে এগিয়ে চলেছি ঝোপের দিকে। খানিক বাদেই বাঘের গর্জনের ধরন বদলে গেল, আর সেটা আক্রমণাত্মক শোনাচ্ছে না। তার বদলে এখন গর্জনটা অনেকটা যন্ত্রণার বহিঃপ্রকাশের মতো। বিকট চিৎকার ছেড়ে বৃদ্ধ বাঘ এখন ক্ষীণ মাত্রায় ডাকছে। জঙ্গলের কাঁপুনিও থেমে এসেছে। তাহলে কি বাঘটা সূর্যনারায়ণকে শেষ করে তাকে ভক্ষণ করছে? আতঙ্কের সঙ্গে কথাটা মাথায় আসতে আমি ছুটে গেলাম জঙ্গলের দিকে। তারপর আমার জঙ্গল ঠেলে ভিতরে প্রবেশ করবার আগেই দেখলাম সূর্যনারায়ণ টলতে টলতে জঙ্গল থেকে বেরিয়ে এলো। তার সর্বাঙ্গে রক্ত, গায়ে কাপড় ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে, প্রচন্ড জোরে জোরে শ্বাস ফেলছে। আমি ছুটে গিয়ে ধরলাম ওকে। তারপর আমার কিছু বলবার আগে হাবাতে হাবাতে ও বলল,
আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, বাঘটা মরেছে। সব রক্ত ওই বাঘেরই।
নিরস্ত সূর্যনারায়ণ একা কিভাবে বাঘ মেরে ফেলল সেই চরম মুহূর্তে এই প্রশ্ন আমার মাথায় আসে। আমি তখন ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম সূর্যনারায়ণের বেঁচে যাওয়ার কারণে। আমি হাতের আলো তুলে জঙ্গলের ভিতরে উঁকি দিয়ে বাঘটা কি অবস্থায় আছে দেখতে চেষ্টা করছিলাম। সূর্যনারায়ণ আমাকে বাধা দিয়ে বলল,
ওদিকে যেও না শশী, ওকে ওকে শান্তিতে মরতে দাও।
আমি অবাধ্য হইনি। কেবল বাইরে থেকে বাঘটার মৃত্যুর ক্ষীণ ধ্বনি শুনছিলাম। তারপর সবকিছু একেবারে শান্ত হয়ে গেল। সূর্যনারায়ণ স্বস্তি পাওয়ার লক্ষ্যে জলাশয় নেমে ডুব দিল। আমি পাড়ে বসে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে ওকে দেখছিলাম। হোক সে বৃদ্ধ অসুস্থ বাঘ, তবুও নরমাংস ভোজী বাঘ তো, তাকে মেরে ফেলা তো সামান্য ব্যাপার নয়। তবে সূর্যনারায়ণ কিভাবে বাঘ মেরেছিল
সে কৌতূহল আমার মিটেছিল অনেক পরে।
এইখানে জমিদার শশী মুখুজ্জে খানিক থামলেন। সমস্ত বৈঠকখানা আশ্চর্য গল্প রসে সিক্ত হয়ে একেবারে থমথম করছে। সকলের চোখে মুখেই ফুটে উঠেছে অসীম কৌতূহল আর জিজ্ঞাসা। শশী মুখুজ্জে সকলের অধৈর্য ভাবটা জরিপ করে নিয়ে বললেন,
তোমাদের সকলের মনের অবস্থা আমি অনুমান করতে পারছি, তাহলে আমার কথা একবার তোমরা ভেবে দেখো। যেমন আশ্চর্য ঘটনা সাক্ষী হয়ে আমার মনের অবস্থাটা কেমন হয়েছিল।
সূর্যনারায়ণ বাঘটাকে কিভাবে মেরেছিল কর্তা?
এ প্রশ্নের উত্তর আমি সরাসরি দেব না, আশা করি ঘটনাটা শেষ পর্যন্ত পৌঁছতে পারলেই তোমরা নিজেরাই এর জবাব সন্ধান করে ফেলবে। এই বাঘ মারাকে কেন্দ্র করে আরো যে একটা বিষয় জড়িয়ে আছে তা জেনেছি অনেক পরে, আর সে জট খুলতে পারলেই সমস্ত ঘটনার পরিসমাপ্তি। তবে বলে রাখি, রহস্যের এখানেই শেষ নয়, আরো বিরাট মাপের রহস্য অপেক্ষা করে আছে, এইটুকু জেনে রেখো।
আরো রহস্য?
রহস্যই বটে। তোমাদের মনে আছে মৎস্যকন্যা দর্শনের রাতে হঠাৎ অরণ্য থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এসেছিল, আর তার ফলেই উপদেবীরা জলে লাফ দিয়ে অদৃশ্য হয়ে পড়েছিল। তারপর সে শব্দের উৎস সন্ধানে গিয়ে আমাদের নজরে পড়েছিল একটি বিরাটকায় পালক ও পাখির বাসা।
বাদলার জন্য একটু বিলম্ব হল কর্তা।
শেষ কথাটা মাধব ঘোষ সকলের দিকে চেয়ে বলল। জবাবে প্রত্যেকেই মাথা নাড়াল।
বিলক্ষণ কেন মনে থাকবে না? হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে।
শশী মুখুজ্জে বেশ গুছিয়ে বসে বললেন,
এইবার সে প্রসঙ্গে আসি। বাঘ তো মারা পড়ল, কিন্তু গাঁ থেকে পোষ্য প্রাণী মানুষজন আচমকা গুম হওয়া বন্ধ হল না। দিনে রাতে পথে একলা শিশু মেয়ে মানুষ বেরোলে আর ফিরে আসত না, এবারে চিন্তার বিষয় হয়ে দাঁড়াল। বিপদের সংবাদটা আবার এসে ব্যতিব্যস্ত করে তুলল সূর্যনারায়ণকে। স্বাভাবিকভাবে আমিও তাতে জড়িয়ে পড়লাম। পাঁচজনের মুখে একটা কথা ঘুরে ফিরে বেড়াতে লাগল, সেই মৃত বাঘ নাকি ভূত হয়ে মানুষ মেরে খাচ্ছে। আমি বিষয়টা বিশ্বাস করিনি, কারণ এত বড় বন যখন সেখানে আরো এমন মাংসাশী প্রাণী থাকা আশ্চর্যের কিছু না। এরপর আমার কথার ভিত্তিতেই সূর্যনারায়ণ দ্বিতীয়বার বনে যেতে রাজি হল। এবার আর মাচা বেঁধে বাঘ শিকার নয়, স্থির হল কেবলমাত্র আমরা দুজন নয়, জনাদশেক লিটল বাহিনী আমাদের সঙ্গে বনে যাবে। উদ্দেশ্য সমস্ত বনটা তন্ন তন্ন করে খোঁজা, দিন সাতেকের আহার ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে আমরা আবার বনে প্রবেশ করলাম। তবে এতে ফল কিছু হল না, বনভূমি সর্বত্র অভিযান চালিয়েও শূন্য হাতে ফিরে আসতে হল। হিংস্র জন্তুর দেখা মিলল না ঠিকই, তবে হারিয়ে যাওয়া মানুষজন ও পশুগুলো রাত খাওয়া পচা গলা দেহের দেখা মিলল। দেহগুলোর অবস্থা দেখে সহজেই বোঝা যায় ওদের ধারালো নখ দিয়ে চিড়ে ফেলা হয়েছে, তারপর ছিঁড়ে ছিঁড়ে মাংস খেয়েছে জানোয়ারটা। অবশিষ্ট দেহের অংশগুলো সৎকার করার নির্দেশ দিল সূর্যনারায়ণ। তারপর মহলে ভিড়তেই খবর এলো গাঁ থেকে পোষ্য আবার উধাও হয়েছে, অর্থাৎ সংকট কাটেনি। ভারী চিন্তায় পড়া গেল।
এরপর কি হল কর্তা?
গলাটা কেমন ধরেছে। এই যতীন, যাও তো একবার ভিতরে গিয়ে নিধিরামকে বলো বকুলতলার কুঁয়ো থেকে যেন এক ঘটি জল এক্ষুনি দিয়ে যায়। গলার ভিতরটা কেমন শুকিয়ে আসছে।
যতীন উঠে অন্দর মহলে গেল। ক্ষীরোদ ভট্টাচার্য চিন্তাগ্রস্ত মুখ নিয়ে বললেন,
আপনার কি শরীর খারাপ লাগছে কর্তা?
ঠিক শরীর খারাপ নয়, আজকাল বেশি কথা বললে বুকে কেমন হাঁপ ধরছে, মুখের ভেতরটা শুকিয়ে আসছে। বয়স তো আর কম হলো না হে?
না, আপনি কাল সকালে গিরি কবরেজকে একবার ডেকে পাঠান কর্তা। দিন কাল ভালো নয়, এই বর্ষার নতুন জল পড়বার পর নানান ব্যামো উপদ্রব হয়, কবরেজ সেরকম বুঝলে আগে ভাগে ব্যবস্থা করে রাখবে।
বৈঠকখানার সকলেই ক্ষীরোদ ভট্টাচার্যর এই বক্তব্যকে যথার্থ মনে করল। বিধুশেখর আচার্য বললেন,
অবহেলা করবেন না জমিদার মশাই, তেমন বুঝলে সদরে গিয়ে চিকিৎসা করান।
ইতিমধ্যে যতীন এক ঘটি জল সমেত বৈঠকখানায় প্রবেশ করল। তারপর ঠান্ডা জল পান করে জমিদার শশী মুখুজ্জে খানিকক্ষণ শান্ত হয়ে বসলেন। মাধব ঘোষ বলল,
পণ্ডিত মশাই ঠিকই বলেছে কর্তা, আমরা সকলেই পথে সংবাদ পেয়েছি।
হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আপনি বিশ্রাম নেন কর্তা, আমরা বরং কাল একবার।
না, সে হয় না, অসম্পূর্ণ ঘটনার বর্ণনা শুনিয়ে আমি স্বস্তি পাব না। তাছাড়া আমি তো একেবারে অথর্ব হয়ে পড়িনি, এসব বার্ধক্যজনিত সমস্যা, এসব এখন দেহে বাসা বাঁধবেই, এদের সঙ্গে নিয়েই চলতে হবে। ও তোমরা কিছু ভেব না, আমি সম্পূর্ণ ঠিক আছি। তবে শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমরা যে পরামর্শ দিলে তা আমি মানব, কাল সকালে গিরি কবরেজকে ডেকে পাঠাবো। আসলে কি জানো, এই তোমাদের সঙ্গে থাকলে আমি তরতাজা থাকি, বৈঠকখানার আসর অসমাপ্ত রেখে সকলে উঠে পড়লে আমি একেবারে মুষড়ে পড়ব। সমস্ত দিনের কাজকর্মের পর তোমাদের সাহচর্যই আমাকে জীবনী শক্তি প্রদান করে, এই বৈঠকখানাই হচ্ছে আমার বেঁচে থাকার রসদ।
শশী মুখুজ্জের মুখে একথা শোনবার পর আর কেউ বৈঠকখানা ছেড়ে যেতে সম্মতি দিল না। আসর আবার শুরু হল। শশী মুখুজ্জে বললেন,
এই তো এখন খানিকটা স্বস্তি অনুভব করছি। তা ঘটনার বর্ণনা কতখানি এগিয়েছিল যেন?
ওই যে ওই বাঘ মারার পরও গাঁ থেকে পোষ্যজীব মানুষজন সব উধাও হচ্ছে, ওই পর্যন্ত
স্মরণে এসেছে। আমার কাশীপুর অবস্থানকালটা সম্পূর্ণ রহস্যে পরিপূর্ণ। ওই সমস্ত ঘটনার কয়েকদিন পর এক রাতের কথা, সম্ভবত শেষ রাত, আচমকা বন্দুক ছোঁড়ার শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। ধড়ভড় করে বিছানায় উঠে বসে দেখি বাইরে থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। আমি তো রয়েছি অতিথিশালায়। মানুষজনের উত্তেজিত কণ্ঠস্বরটা ভেসে আসছে সূর্য নারায়ণের প্রধান মহল থেকে। বাইরে বেরিয়ে এলাম, কাউকেই দেখতে পেলাম না।
খগেন,
কয়েকবার খগেনকে ডেকেও সাড়া পেলাম না।
খগেন, খগেন।
পরে ভাবলাম বিপদের সংকেত পেয়ে খগেন বোধহয় ওইদিকেই গেছে। রাতের আর বেশি অবশিষ্ট নেই, চাঁদ পশ্চিমে হেলে পড়েছে, নক্ষত্রেরা উজ্জ্বল হয়ে আছে। মানুষজনের ছুটোছুটি লক্ষ্য করে আমার সন্দেহ হল, বাড়িতে ডাকাত পড়েনি তো? পাথুরে জঙ্গলাকীর্ণ এলাকা, তার উপর মহলে মানুষজনও কম নয়, বেশিরভাগটাই তো দাস দাসী। লেঠেল আর দ্বাররক্ষীদের জখম করতে পারলেই ডাকাতদের আর কোনো বাধা রইবে না।
সূর্যনারায়ণের একার পক্ষে ডাকাতদের সামাল দেওয়া সম্ভব নয়। কতটা মাথায় আসতে, পোশাক বদল করে হাতে দোনলা বন্দুকটা তুলে নিলাম, সঙ্গে বাড়তি টোটাও রইল। তারপর ছুটে গেলাম মহলের দিকে। সামনে পৌঁছে দেখলাম আমার সন্দেহ ঠিক, লেঠেল আর দারুক্ষীরা রক্তাক্ত অবস্থায় পড়ে, কিছু দাস দাসীও আহত হয়েছে। অর্থাৎ সূর্যনারায়ণ বিপদে। এরপর আহত একজন দারুক্ষীকে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম,
তোমাদের এই অবস্থা হলো কি করে?
দারুক্ষী কাতর কণ্ঠে জবাব দিল,
আপনি ঘরের ভেতরে যান, বাইরে আসবেন না, বিপদ ঘোর বিপদ।
বিপদ? কিসের বিপদ?
অন্ধকারে অন্ধকারে একটা বিরাট পক্ষী অন্দর মহলে ঢুকেছিল, আমরা তাড়াবার চেষ্টা করতে গেলে আমাদের সবাইকে জখম করেছে, দাস দাসীদের তো নখ দিয়ে ছিঁড়ে খেয়েছে।
একটা পক্ষী মানুষকে মানুষকে ছিঁড়ে খেয়েছে, এ কি সম্ভব? তুমি ঠিক দেখেছ?
আমি সত্য কথা বলছি, সে পাখি নয়, বিরাট ডানাওয়ালা শয়তান পাখি, সেই মানুষের মাংস খায়, আপনাকে ছিঁড়ে খাবে, আপনি অতিথিশালায় চলে যান।
তুমি আমার চিন্তা ছাড়ো, আগে বলো সূর্যনারায়ণ কোথায়?
কর্তা পক্ষীটিকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন, তাতেও কাজ হয়নি। এরপর শয়তানটা বনের দিকে উড়ে গেলে তিনি ঘোড়া নিয়ে ওদিকে গিয়েছেন। ও সাধারণ পক্ষী নয়, ও পিশাচ, ও পিশাচ। পক্ষীর রূপ ধরে এসেছে।
এ কথা শুনবার পর হঠাৎ আমার সেই মৎস্যকন্যা দর্শনের রাতের কথা মনে পড়ল। সেই সঙ্গে মনে পড়ল অদ্ভুত কর্কশ চিৎকার এবং সেই ভেঙে পড়া বাসা ও পালকের কথা। অর্থাৎ বনেই সেই আশ্চর্য পক্ষীর বাস। অসুস্থ বাঘ মারা পড়বার পর এই পক্ষী পশু ও মানুষদের ভক্ষণ করেছে, কিন্তু হঠাৎ সে রাতের অন্ধকারে মহলে প্রবেশ করতে গেলই বা কেন? প্রশ্নটা মাথায় আসতে সূর্যনারায়ণের আসন্ন বিপদের কথা মাথায় এল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা ঘোড়াশালায় গিয়ে একটি ঘোড়াকে প্রস্তুত করে ছুট দিলাম বনের উদ্দেশ্যে। রাত তখন শেষের দিকে, ভোরের সামান্য আলো ফুটতে শুরু করেছে বুব আকাশে। বনের ভিতরে একটা আলো ছায়া ভাব। আমি এলো পাথারি ঘোড়া ছুটিয়ে চলেছি অনেকক্ষণ। সূর্যনারায়ণ কোন দিকে গিয়েছে তার অদৃষ্ট আমার জানা নেই। হঠাৎ গভীর অরণ্য থেকে বন্দুক ছোড়ার শব্দ কানে এলো, সেই সঙ্গে পক্ষীর কর্কশ চিৎকারটাও ভেসে এল। এরপর আমি সেই শব্দ লক্ষ্য করে ঘোড়া ছুটিয়ে দিলাম। খানিকটা এগোনোর পর দেখলাম সূর্যনারায়ণের সেই সাদা ঘোড়ার দেহটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। শয়তান পক্ষী নিরীহ জীবটাকেও রেহাই দেয়নি। ঘোড়ার মৃতদেহ দেখবার পর বুঝলাম সূর্যনারায়ণ ধারে কাছেই আছে, সেই সঙ্গে পক্ষীটাও বোধ হয় আশেপাশেই ওত পেতে আছে। এখন সাবধানতা অবলম্বন করা উচিত, তাই ঘোড়াটাকে ছেড়ে দিলাম। তারপর হাতে বন্দুকটা ধরে গাছের আড়ালে আড়ালে এগিয়ে চললাম সামনের দিকে। আরো কিছুটা এগোতে সবুজ বন গেল ফুরিয়ে।
সামনে জেগে উঠল সেই মরা গাছের বন। পায়ের তলায় রাশিকৃত শুকনো পাতা আর ডালপালা মারিয়ে এগিয়ে যেতে হচ্ছে আমাকে। বড় বড় মৃত কাণ্ডকে পিছনে ফেলে এগিয়ে চলেছি। সূর্যনারায়ণের জন্য দুশ্চিন্তা হচ্ছিল, তবে একবার এও ভাবলাম সে সহজে হারবার পাত্র নয়। নিরস্ত অবস্থায় সে বাঘ মেরেছে, শিকারের অভিজ্ঞতা তার অনেক। পায়ের তলার জমি এবার নিচের দিকে নামল। শুষ্ক মাটিতে পা রেখে সরসর করে নিচে নামলাম, আর তখনই নজরে পড়ল একগুচ্ছ পাখির পালক বিছিয়ে আছে সামনে, ধূসর রঙের। প্রায় এক হাত লম্বা পালকগুলো দর্শনের পর আমার বুকটা কেঁপে উঠল। আমি যে ঠিক পথেই হাঁটছি সেটা টের পেলাম আরো কয়েক পা ফেলার পর। একটা বৃহৎ আকায় শুকনো গাছের শিকড়ের ফাঁকে পড়ে আছে সূর্যনারায়ণের বন্দুকটা। অস্ত্র দেখে সর্বাঙ্গ কেঁপে উঠল, অর্থাৎ সূর্যনারায়ণ নিরস্ত। আর থেমে থাকা চলে না, আমি ছুটতে লাগলাম।
সূর্যনারায়ণ!
এরপর একটা মরা কাঁটা ঝোপঝাড় পেরোতে পাথরের মতো দাঁড়িয়ে পড়লাম। দেখি চোখের সামনেই দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ানক পক্ষী। তার দীর্ঘ কায়া গাছের ডালপালার সঙ্গে মিশে আছে। ধূসর রঙের পালকে তার শরীর ঢাকা। অনায়াসে সেই মরা গাছেদের মধ্যে লুকিয়ে যেতে পারে। আমি যখন বিস্মিত হয়ে ভয়ানক পক্ষী দর্শন করে চলেছি, আচমকা কর্ণে প্রবেশ করল সূর্যনারায়ণের কণ্ঠস্বর।
বন্দুক ছোড়ো শশী, শেষ করে ফেলো শয়তানটাকে!
আমি সম্ভিত ফিরে পেয়ে তাকিয়ে দেখি শয়তান পক্ষী তার ডান পায়ের নখের সাহায্যে সূর্যনারায়ণকে খামচে ধরে রেখেছে মাটিতে, আর তার শক্ত ঠোঁটের সাহায্যে ঠুকরে চলেছে সূর্যনারায়ণের আবদ্ধ দেহ। রক্তাক্ত অবস্থায় সূর্যনারায়ণ আর্তনাদ করে চলেছে,
শশী দাঁড়িয়ে থেকো না, গুলি চালাও!
এরপর আমি পরপর দুটো গুলি ছুড়লাম, দুটোই লক্ষ্য ভেদ করল। পক্ষী কর্কশ্বরে একবার ডেকে উঠল, তারপর সূর্যনারায়ণের দেহটা ঠোঁটে কামড়ে ধরে ঘৃণার সঙ্গে ছুঁড়ে দিল সামনের দিকে। এরপর পাখিটা উঁচু জমি থেকে গড়িয়ে পড়ল নিচে। আমিও ছুটলাম সূর্যনারায়ণকে উদ্ধার করবার লক্ষ্যে। সূর্যনারায়ণের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। খানিকটা ছুটবার পর আমার দুই পা আচমকায় গতিহীন হয়ে পড়ল। আমি শক্তিহীন হয়ে পড়ে গেলাম মাটিতে, কারণ আমার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খগেন।
খগেন? ও কিভাবে জঙ্গলে এলো?
সে কথাই বলবো বলে তো এত কথা খরচা করছি।
ওকেও কি পক্ষীতে তুলে এনেছিল কর্তা?
না যতীন, পক্ষী ওকে তুলে আনেনি, তবে আমার ছোড়া গুলি দুটি ওর গায়ে লেগেছে।
আর পক্ষী, একটু আগেই যে বললেন বন্দুকের গুলি পক্ষীর গায়ে আঘাত করেছে।
যতীন, এভাবে প্রশ্ন করতে থাকলে তো সব উলট পালট হয়ে যাবে। কর্তা যখন কথাটা বলছেন একটু ধৈর্য ধরে থাকো না বাপু।
আমার অন্তরে তখন বিস্ময়ের পাহাড় ভেঙে পড়ছে। কিছুই যেন আমি বিশ্বাস করতে পারছি না। যেখানে পক্ষীটা আহত অবস্থায় পড়ে থাকবার কথা, সেখানে খগেন গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। আমার কেমন ভয় হলো।
আমি আতঙ্কে ভুল কিছু দেখিনি তো। শেষে দুষ্ট পক্ষীকে গুলি করতে গিয়ে কম্পমান হাতে আমি খগেনকে গুলি করে বসেছি, আর সেই শয়তান পক্ষী পলাতক। এরপর আমার মনে পাপ বোধ জড়ো হল, আমি উঠে খগেনের কাছে গেলাম, তারপর ওর হাত ধরে বললাম,
ইচ্ছে করে তোমাকে গুলি করিনি খগেন, বিশ্বাস করো ওই ভয়ানক পাখিটা তার সূর্যনারায়ণকে এমন ভাবে ধরেছিল যে আমি অন্ধের মতো গুলি ছুঁড়েছি, ভুল হয়ে গেছে।
খগেন নিস্তেজ দৃষ্টিতে আমার দিকে চাইল, তারপর মুখ দিয়ে খানিক রক্ত তুলল, মুখ হাঁ করে অতি কষ্টে বলল,
আপনি কিছু ভুল করেননি, গুলি আপনি ঠিক জায়গায় ছুঁড়েছেন, আমার আমার পায়ের দিকটা লক্ষ্য করুন।
খগেনের কথা এক মুহূর্তের জন্য আমার পাগলের প্রলাপ মনে হয়েছিল, তো তারপর ওর পায়ের দিকে যখন চাইলাম, আমার চোখ জোড়া কোটর থেকে লাফিয়ে বেরিয়ে আসতে চাইল, দেখলাম খগেনের পা দুটো ঠিক পাখির মতো সরু অথচ শক্ত হয়ে হাঁটুর কাছ থেকে নিচে নেমে গেছে, পায়ের পাতায় বাঁকানো আঙুলে বড় বড় নখ রয়েছে। অদ্ভুত দৃশ্যটা আমাকে কাহিল করে ফেলেছে। আমি কেবল বললাম,
তুমি তুমি তাহলে সেই পক্ষী খগেন?
আশ্চর্য হলেও সত্যি,
অর্থাৎ বাঘটা মারা পড়বার পর তুমি মানুষ পশু এসব ভক্ষণ করতে?
অসুস্থ বৃদ্ধ বাঘ ও ছিল আমার উচ্ছিষ্ট ভোজী, প্রথম থেকেই আমি মানুষ পশু সব স্বীকার করে এসেছি। এই দুর্বল বাঘের অত সাধ্য কোথায়?
যন্ত্রণার মধ্যে খগেনের নিষ্ঠুর হাসিটা শুনে ক্রোধে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল। চোয়াল শক্ত করে বললাম,
ঘোড়া থেকেই তুমি তাহলে পশু মানুষ ভক্ষণ করতে, আর সব দোষ গিয়ে পড়তো ওই অসুস্থ বাঘের ওপর। অর্থাৎ তুমি মানুষ নও, তুমি একটা পিশাচ, নরকাতক।
আমি যে কি সে তো দেখতেই পাচ্ছেন।
এখন ভাবতেও ঘেন্না হচ্ছে যে একসময় আমি তোমার হাতে সেবা গ্রহণ করেছি।
আমাকে দেখে ঘেন্না হচ্ছে আপনার?
হ্যাঁ হ্যাঁ ঘেন্না হচ্ছে, তুমি একজন নরকাতক, শয়তান, পিশাচ। যে সূর্যনারায়ণ তোমাকে জীবন দিল, আশ্রয় দিল, তাকেই তুমি আজ মারতে চলেছি। এ শয়তানের কর্ম ছাড়া আর কিছুই নয়। এই মুহূর্তে তোমার জন্য মৃত্যু ছাড়া কিছুই কামনা করতে পারছি না খগেন। এই নিরীহ মানুষগুলোকে বাঁচতে দাও, নরকেও যেন তোমার স্থান না হয়।
খানিকটা ঘৃণা সঞ্চয় করে রাখুন, পরবর্তীতে প্রয়োজন পড়বে। আপনার মৃত্যু সূর্যনারায়ণ সরোবরের সামনে পড়ে আছে, যান যান দেখে আসুন সে জীবিত আছে কি না।
আস্তে আস্তে মুখ দিয়ে রক্ত তুলল খগেন। শয়তানটাকে মরতে দিয়ে আমি ছুটে এগিয়ে গেলাম সূর্যনারায়ণের দিকে, বারবার ডেকে চললাম ওর নাম ধরে,
সূর্যনারায়ণ, সূর্যনারায়ণ, কোথায় তুমি? সূর্য, সূর্যনারায়ণ, তুমি ঠিক আছো? সূর্যনারায়ণ, তুমি ঠিক আছো?
শুকনো ঝোপের ভেতর থেকে সূর্য নারায়ণের যন্ত্রণাক্লিষ্ট শব্দ ভেসে এল।
এই তো আমি আসছি।
আমি ঝোপের ভেতর প্রবেশ করে আবারও নিজেকে সামলে রাখতে পারলাম না। হে ঈশ্বর, এই কি দেখছি আমি?
কি দেখলেন কর্তা?
দেখলাম সূর্য নারায়ণ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দেখলেই বোঝা যাচ্ছে আর বেশিক্ষণ সে বাঁচবে না। তাকে সুস্থ করে তুলবার আর কোনো লক্ষণ নেই। পক্ষীরূপী খগেন ওর ধারালো নখ ও ঠোঁট দিয়ে সূর্য নারায়ণের বুক ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কিন্তু এসবের থেকেও আমাকে দুর্বল করে ফেলেছে আরো একটা বিভীষিকাময় দৃশ্য। আমি বিস্ফারিত চোখে দেখলাম সূর্য নারায়ণের দেহের অর্ধ অংশই দেখা যাচ্ছে, আর বাকি অর্ধেক জুড়ে রয়েছে একটা সাপের দেহের সঙ্গে।
এ আপনি কি বলছেন কর্তা?
ঠিকই বলছি, হগেনের মতো সূর্য নারায়ণ সম্পূর্ণ মানুষ নয়। সূর্য নারায়ণের শরীরের ঊর্ধ্ব অংশ মানুষের, আর বাকিটা অর্থাৎ কোটি দেশ থেকে পরবর্তী শরীরটা একটা সর্পের। সে সর্প কোন সাধারণ সর্প নয়, তার আকারও বিরাট। এরপর আমাকে ফেটে পড়া চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সূর্য নারায়ণ যন্ত্রণাক্লিষ্ট কণ্ঠে বলে উঠল,
আমাকে এইভাবে একবার পর তোমার আশ্চর্য হওয়াটা স্বাভাবিক শশী, তবে বিশ্বাস করো এসবের জন্য আমি দায়ী নই। অবশ্য এই মুহূর্তে কিছু কথা তোমাকে না বললে অনেক কিছুই অস্পষ্ট থেকে যাবে। আজ আমাকে যেমন দেখছো এর শুরু অনেক আগে থেকে। এসবের জন্য দায়ী আমার পিতা।
তুমি কি বলছো সূর্য নারায়ণ, তোমার পিতা দায়ী?
শশী, তুমি তো আমার পিতার চিত্র দেখেছ।
হ্যাঁ, অতি বর্ষীয় পুরুষ ছিলেন তিনি।
তার রূপ ও পুরুষত্বই ছিল তার জীবনের কাল।
কিভাবে?
সেরাতে তুমি এই সরোবরে উপদেবীদের দেখেছিলে তো? ওরা নিজেরা যেমন সুন্দরী তেমনি সৌন্দর্যের প্রতি ওদের দুর্বলতা থাকে। ওরা রতিপ্রিয় কামুক প্রকৃতির হয়। নিজের কাম পিপাসা মেটাবার জন্য এরা মানুষের শরণাপন্ন হয়। তবে এমন ঘটনা খুবই বিরল। মনুষ্য জাতিকে ওরা নিজেদের গণ্ডির মধ্যে প্রবেশাধিকার দেয় না, তবে গণ্ডি ভেঙে বেরিয়ে এসে কামনা চরিতার্থ করবার পর আবার গণ্ডির ভেতরে প্রবেশ করে যায়। কোন অতীতের ক্রিয়াকর্ম ওরা স্মরণে রাখে না। ক্ষেত্রে ওদের নির্বাচিত মনুষ্য জাতির
পুরুষকে অবশ্যই সুন্দর হতে হবে। প্রতিক্রিয়া ও কাম ক্রীড়ার সমস্ত রহস্যের সম্বন্ধে এদের সম্যক ধারণা থাকবে। এদের নিজের বাসনাকে পূর্ণতা দেয় তাদেরকে এরা এরা ব্যবহার করে মাত্র। নিজের ইচ্ছে ব্যতীত কোনো মানুষই ওদের দ্বিতীয়বার কাছে পায় না। মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য এরা সবসময় লালায়িত, এমন কথাও সঠিক নয়। আসলে আসলে সবটাই কামনার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়। তবে এদের কামাচ্ছন্ন দেহকে এড়িয়ে যাওয়ার সাধ্য কোনো সাধারণ মানুষের নেই শশী। আর আমার পিতাও এদের আকর্ষণকে এড়িয়ে যেতে পারেনি।
তুমি ঠিক হয়েছো, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না।
অর্থাৎ আমি একজন উপদেবীর গর্ভজাত সন্তান। আমি ঠিকই বলছি শশী, আমার পিতা শ্রীযুক্ত আদিত্য নারায়ণ একবার অরণ্যে পথ হারিয়ে, এই কথাটা তোমাকে আগেও বলেছি আমি, তাই না? পথভ্রষ্ট হয়ে তিনি পৌঁছে যান এই সরোবরের কাছে। এখানেই তোমাকে সেই রাতে নিয়ে এসেছিলাম। সমস্ত দিনের হন্যে হয়ে পথ খোঁজার ক্লান্তিতে পিতা হয়ে পড়েছিলেন তৃষ্ণার্ত। এরপর তিনি সরোবরের জল পান করেন এবং নিজের শারীরিক ক্লান্তি দূর করবার লক্ষ্যে সরোবরে নেমে তিনি স্নান করেন। আর এই সময় জলে অবস্থানরত একজন উপদেবী পিতার দৈহিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং পিতার সঙ্গে মিলিত হয়। এর ফলেই জন্ম হয়েছিল আমার। 1984 উপদেবীর গর্ভজাত সন্তান ছিলাম বলে আমি পুরোপুরি মানুষ বা উপদেবতা কিছুই হয়ে জন্মাতে পারিনি। এই অর্ধ সরীসৃপ দশা আমার কাছে অভিশাপের মতো শশী। সেই উপদেবীর গর্ভ থেকে আমার জন্মটা কোনো শুভ কাজ নয়, প্রকৃতির এক চরম অভিশাপ। মানুষ ও উপদেবীরা কোনোদিন এক হতে পারে না, তাদের অবস্থান অন্য জগতে। এই বাস্তব জগৎ তাদেরকে কোনোদিনও স্থান দেবে না। আর অন্যদিকে এই মাটির পৃথিবী থেকে কেউ ওদের জগতে প্রবেশ করতে পারবে না। মানুষ ও উপদেবীর মিলন এক প্রকার নিয়ম বিরুদ্ধ অন্যায়। তাই আমি স্বাভাবিক নই শশী, আমি অবৈধ, আমি নিয়ম বিরুদ্ধ, প্রকৃতির অভিশাপ। তাই আজ আমার এই চেহারা তুমি দেখতে পাচ্ছ। আমি ক্রোধান্বিত হয়ে পড়লেই আমার এই আসল রূপ প্রকট হয়ে পড়ে। সে অসুস্থ বাক্যে আমি এই রূপেই শেষ করেছিলাম শশী। আমার দেহের অর্থ অংশ আমি দিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে ধরে ওর শরীরের সমস্ত দুর্বল অস্থি চূর্ণ চূর্ণ করে দিয়েছিলাম। তুমি ওর মৃতদেহ দেখলেই অনুমান করতে পারবে এ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই সেদিন ঝোপের আড়ালে পড়ে থাকা মৃত বাক্যে দেখতে যেতে দিইনি তোমায় শশী, দেখতে যেতে দিইনি।
সূর্য নারায়ণের দুচোখ দিয়ে যেন রক্ত অশ্রু ছড়ছে, ফুলে ফুলে উঠছে ওর রক্তাক্ত বুকটা, হা করে শ্বাস নিয়ে চলেছে ও। আমি ওকে শান্ত করবার লক্ষ্যে বললাম,
শান্ত হও, শান্ত হও সূর্যনারায়ণ, তোমার তোমার কষ্ট হচ্ছে, তুমি আর কথা বলো না, শান্ত হও, তুমি ঠিক হয়ে যাবে।
আজ 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 আমাকে আমাকে বলতে দাও শশী,
হয়তো হয়তো আর কোনদিন নিজের আসল পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না। আমার মহলে কেন মায়ের ছবি নেই এবার নিশ্চয় বুঝতে পারছ। আমি কোনদিন আমার মাকে দেখিনি জানো, কোনদিন দেখিনি। পিতার মুখে জানবার পর অনেকবার এই এই সরোবরের সামনে দাঁড়িয়ে আমি অনেকদিন মায়ের জন্য অপেক্ষা করেছি, অনেকদিন, কিন্তু মায়ের দেখা পাইনি। একমাত্র তোমাকে সঙ্গে নিয়েই ওদের দেখা পেলাম। আমার সেদিন চোখে জল এসেছিল এই ভেবে যে হয়তো এদের মধ্যে কেউ আমায় জন্ম দিয়েছিল, এদের মধ্যে কেউ আমার মা।
আস্তে আস্তে
আফসোস করেছিলাম, আফসোস, সামনে দেখেও আমার মাকে চিনতে পারলাম না, চিনতে পারলাম না। আমি এও জানি যে সেই উপদেবী কোনোদিনই আমাকে আমাকে স্বীকার করবে না। আমার পিতাকেও সে দ্বিতীয়বার স্বীকার করেনি, পিতাও তাকে পাওয়ার লক্ষ্যে প্রায় প্রতিদিনই এই জলাশয়ের সামনে এসে দাঁড়িয়েছিলেন, জলে নেমে আহ্বানও করেছিলেন, কিন্তু ফল কিছু হয়নি। এত বড় দুর্ভাগ্য কার হতে পারে বলো, এত বড় দুর্ভাগ্য। এরপর একটা নির্দিষ্ট সময়ে আমি আমার জন্মের পর আমার জন্মদাত্রী এই জলাশয়ের সামনে পিতাকে দর্শন দিয়েছিল, আর সেদিনই আমাকে পিতার হাতে তুলে দিয়ে আর ঘুরে তাকায়নি, চিরকালের জন্য জলে গভীরে হারিয়ে গিয়েছিল। আমি বড় হওয়ার পর পিতা আমাকে মাঝে মধ্যে এখানে এনেছিলেন, তার ধারণা ছিল হয়তো আমাকে দেখে সেই জলদেবী জল থেকে উঠে আসবেন, মাতৃত্বের দাবি করবে। কিন্তু সেই বাসনা বাস্তবায়িত হয়নি। জন্মদায়িনীকে দেখবার জন্য সমস্ত জীবন অপেক্ষা করেছি আমি, কিন্তু সেদিন দেখেও চিনতে পারিনি জানো, আমাকে স্বীকার করেনি সে। উপদেবীরা তাদের কাম চরিতার্থ করবার জন্য মানুষের শরণাপন্ন হলেও ফল গ্রহণ করে না, এ চরম সত্য। আমার পিতা সেই জলদেবীকে কোনোদিন ভুলতে পারেনি, কখনো অন্য কোনো মানবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি পিতাকে আমার জন্মদাত্রীর কথা বহুবার জানতে চেয়েছিলাম, তিনি সুস্পষ্ট জবাব দেননি। শেষে মৃত্যুকালে তিনি আমার জন্মবৃত্তান্ত সম্পূর্ণ জানিয়ে দিয়েছিলেন।
সূর্য নারায়ণ চুপ করলে আমি আর এ প্রসঙ্গে কথা বললাম না। কারণ এই কঠিন সময় আমি আর ওর কষ্ট বৃদ্ধি করতে চাইনি। শুধু বললাম,
আর খগেনই যে সেই নরখাদক পক্ষী সে কথা তুমি জানতে?
না, আজ আজ জানতে পেরেছি।
সেও কি তোমার মতো উপদেবীর সন্তান?
না শশী, না। খগেন নিজেই একজন উপদেবতা। কিন্তু আগেই তোমাকে বলেছিলাম, ওরা ওরা রূপ বদলে পটিয়সী। খগেন এসেছিল আমাকে শেষ করে ফেলতে।
মানে তোমাকে শেষ করে ফেল, তোমাকে ও মেরে ফেলতে চাইবে কেন? তুমি তো ওর কোনো ক্ষতি করনি।
মনুষ্য উপদেবীর সঙ্গে যোগসূত্র ওরা ওরা ছিঁড়ে ফেলতে চায়। ওরা কখনোই চায় না বাস্তব জগত ওদের অস্তিত্ব খুঁজে পাক। মায়াচ্ছন্ন হয়েই ওরা থাকতে ভালোবাসে, কিন্তু ওদের প্রচ্ছন্ন হয়ে থাকবার প্রচেষ্টা ব্যর্থ হতে বসেছিল আমার জন্য। আমার অস্তিত্ব প্রমাণ করে ফেলেছিল যে মানবের সঙ্গে ওদের সম্পর্ক আছে। তো আমার জন্মদায়িনী আর গোপন করে রাখতে পারেনি আমার জন্মসূত্রের কথা। হ্যাঁ, হয়তো আমি ছেলেবেলা থেকে যতবারই জলাশয়ের কাছে এসে দাঁড়িয়েছি, আমার জন্মদায়িনী উপদেবী জলের অন্তরালে দাঁড়িয়ে থেকে আমাকে দেখেছে। আর ঠিক আমারই মতো সেও অশ্রু বিসর্জন করেছে। অন্য জগতের জাল ছিন্ন করে আমার কাছে আসা তার পক্ষে সম্ভব হয়নি, কিংবা মানব সংসারে কোনো চিহ্ন রেখে যাওয়াই তাদের নিষেধ আছে। তাই সেও নীরবে সব সহ্য করে গেছে। এরপর আকস্মিক কোনো কারণে সবটা প্রকট হয়ে পড়লে ওরাই খগেনকে কৌশলে আমার কাছে পাঠিয়েছিল। সব চিহ্ন মুছে ফেলার জন্য।
এই অবধি বলে সূর্য নারায়ণ ওর সর্বদেহের শেষ অংশ অর্থাৎ লেজের বাড়ি দিয়ে আমাকে দূরে সরিয়ে ফেলে দিল।
এখান থেকে পালিয়ে যাও শশী, এখান থেকে পালিয়ে যাও।
বিশাল আঘাতে দূরে ছিটকে পড়ে দেখলাম খগেন আবার উঠে এসেছে, আর সে পক্ষীর রূপ ধারণ করেনি। ওকে আহত অবস্থায় যেমন দেখেছিলাম এখনো সেই চেহারাই আছে, অর্থাৎ ওর শরীর অর্ধেক মানুষের আর অর্ধেক পক্ষীর। তফাত কেবল একটাই, দুপাশে হাতের বদলে রয়েছে ডানা। এরপর খগেন আমাকে লক্ষ্য করে বলল,
কি ভেবেছিলি? বন্দুকের আঘাতে আমি শেষ হয়ে গেছি? বল, এ কখনোই সম্ভব নয়। একজন মানুষের পক্ষে একজন উপদেবতাকে মেরে ফেলা অসম্ভব, অসম্ভব। আমার প্রতিটা নিঃশ্বাস বিষাক্ত। যে কটা দিন এই বনের ভেতরে আশ্রয় নিয়েছিলাম তার ফল তো দেখতেই পাচ্ছিস। সমস্ত বন কেমন শুকিয়ে কাঁটা হয়ে গেছে। এবার তোদের সে সবার পাড়া। তুইও বাঁচবি না, তোকেও মরতে হবে আমার কাজে বাধা হয়ে আসার ফল। তুইও পাবি।
কথা শেষ করে খগেন ঝাঁপিয়ে পড়ল সূর্য নারায়ণের দেহের উপর, তারপর ধারালো নখ দিয়ে সূর্য নারায়ণের মাথাটা উপরে তুলে ফেলবার চেষ্টা করতে থাকল। আমি নিরুপায় হয়ে আবার বন্দুক তাক করলাম। গুলি ছুঁড়তে যাব এমন সময় দেখলাম সরোবরের জলে পা উঠল। তারপর আমি কিছু বুঝবার আগে জলের ভেতর থেকে একটা মৎস্যকন্যা লাফ দিয়ে উঠে খগেনকে টেনে নিয়ে চলে গেল জলের তলায়। ঘটনাটা এত দ্রুত ঘটল যে পলক ফেলবার সময়টুকু পাইনি। জলের আড়লন সমাপ্ত হতে আমি আবার সূর্য নারায়ণের কাছে গেলাম। ওর অবস্থা ভালো নয়, খগেন ওর দেহ ছিঁড়ে ফেলেছে। আমার ডাকে ও আর কোনো সাড়া দিল না, কেবল একবার দৃষ্টি শূন্য করে হাসলো।
দেখলে সুজি, আমার মা এসেছিল, আমার মা এসেছিল।
এরপর সূর্য নারায়ণ আর কোনো কথা বলল না।
এই পর্যন্ত বলে জমিদার শশী মুখুজ্জে চুপ করলেন। বৈঠকখানায় অনেকেরই দীর্ঘশ্বাস পড়ল। সূর্য নারায়ণের এহেন পরিণতি কারোরই মনোভূত হয়নি। সকলেরই মনের ভেতর কিছুক্ষণ শোকের বাতাস বইল। শশী মুখুজ্জে সবটা লক্ষ্য করে বললেন,
সম্পূর্ণ মানুষ না হলেও সূর্য নারায়ণ একজন ভালো আত্মা ছিল। আমি অবশ্য তার জীবনের গোপনীয়তা বজায় রেখেছিলাম। কাশীপুরের কেউ কোনোদিন জানতেও পারেনি সূর্য নারায়ণের সঙ্গে উপদেবী সংযোগের কথা। মৃত্যুর পর ওর দেহ মানব দেহেই পরিণত হয়েছিল। গা শুদ্ধ লোক অরণ্যে প্রবেশ করে ওর রক্তাক্ত দেহ আবিষ্কার করে সহজেই মেনে নিয়েছিল যে সেই দুষ্ট পক্ষী ওকে শেষ করে দিয়ে উড়ে গেছে।
এই বিশ্ব সংসার আমাদের চতুর্পাশে অদৃশ্য রহস্যের জাল বিস্তার করে রেখেছে, যাকে স্পর্শ করা যায় না। যতক্ষণ না সেই মায়া নিজে থেকে আমাদের তার উপস্থিতি জানান দিচ্ছে, সবটা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। আজ গল্প পাঠে এবং সূর্য নারায়ণের ভূমিকায় সায়ক আমার, শশী মুখুজ্জের ভূমিকায় আমি তমাল, এছাড়াও বিভিন্ন চরিত্রে কৌশিক, এনামুল, সৌমিক, নীল, অমিত, নিহারেন্দু এবং হ্যাপি। শব্দ সংযোজনে নীলাভ এবং রিম্পা। আবহ নির্মাণে সায়ন। স্ক্রিপ্টিং করেছে শালিনী। শেষ হল আশিস চক্রবর্তী কলমে শশী মুখুজ্জের সিরিজের কাহিনী আদিম অরণ্যের উপদেবতা। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।